exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, এবং খুব প্রাউডলি উই আর সেইং দ্যাট আমাদের আজকে 197তম পর্ব। ইয়েস, 197 ইউনিক স্টোরি, 197 স্টোরি যেটা মানুষের চোখ নাড়িয়ে দিয়েছে, ধাক্কা দিয়েছে অন্তরে, সৎ পথে চলার কথা বলেছে, নইলে রেজাল্ট কী হবে সেটা বলেছে। আজকে কনফেস করার জন্য কে আছেন তার সামনে আমরা মুখোমুখি হব, তাকে পরিচয় করে দেবে মঞ্জুর। তার আগে অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে যে কথাটি বলতে চাই, 200তম পর্ব থেকে আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো প্রতি মাসের শেষ সপ্তাহে আমরা এখন থেকে প্রচারিত করব যাহা বলিব সত্য বলিব খুবই খুবই একটা এক্সক্লুসিভ এপিসোড, যেটার নাম হবে JBSB আনসেন্সর, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব আনসেন্সর। অপেক্ষায় থাকুন, বিস্তারিত সামনে আসছে। শুরুতেই চলুন দেখে নেই মঞ্জুর কাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে নিচ্ছে আজকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। বিশাল কিছু চিন্তা করতে গেলে আমাদের মানসপটে ভেসে ওঠে সমুদ্রের ছবি। সেই সমুদ্র সম মন নিয়ে আমাদের সত্য বলার মঞ্চের আজকের অতিথি সাগর। বয়স 26 বছর, জন্ম ময়মনসিংহ জেলা। একবার এক অসহায় বৃদ্ধকে নিজের খরচে তার বাড়ি পৌঁছে দেন সাগর। সাগরের প্রিয় খেলা ফুটবল, আর প্রিয় খাবার মাছ। সাগর আজ আমাদের কি জানাতে এসেছেন তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে সাগর রয়েছে আজকে আমাদের সঙ্গে, এবং প্রিয় শ্রোতা আজকে শুরুতেই বলে নিচ্ছি, ডক্টর তাজুল ইসলাম দেশের বাইরে থাকার জন্য আমরা তাকে ফোনে কানেক্ট করতে পারছি না, সে অর্থে ডক্টর তাজুল ইসলামকে আমরা আজকের পর্বেও মিস করব। কিন্তু আমাদের এখানে থাকছে স্টুডিও পোল, যেখানে যোগ দিচ্ছেন তিনজন লিসনার, চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হই। জি, প্রথমে হাতের ডান দিক থেকে আপনার নাম এবং কোথায় কি করছেন?
আমি ফায়াজ, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট।
ধন্যবাদ। তারপর?
আমি মাসুদ জানা, আমি জাতীয় ইউনিভার্সিটি থেকে এসেছি।
আপনাকেও ধন্যবাদ। এবং তারপরে আপনি?
আমি তাজুল, বরিশাল ইউনিভার্সিটি থেকে বলছিল।
অনেক অনেক ধন্যবাদ। ওকে, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার বয়স 4 বছর, তখন আমি ক্লাস 1 এ ভর্তি হলাম, তখন রোল ছিল আমার 2। লেখাপড়া করতেছি, ক্লাস 2 তে উঠলাম, তখন হলো আমার নাম্বার হচ্ছে 1।
ওকে,
ক্লাস 3 তে উঠে ওই আমাদের যে এলাকাটা, আমাদের এলাকায় যে সকলা পান, আমি ধরতে গেলে জন্মগত থেকে সাদা, মানে সব বুঝে এরকম একটা স্টাইল আর কি।
কোন ওই এলাকায়?
আমাদের এলাকায়।
বাবা কি করতো আপনার?
আমার বাবা ব্যবসা করে।
ব্যবসা করতো। কয় ভাই বোন আপনারা?
আমার 3 ভাই 2 বোন।
3 ভাই 2 বোন। আপনার পজিশন?
আমার পজিশন লাস্ট।
সবার ছোট আপনি?
জি।
ওকে, ক্লাস 2 ঘটনা বলছিলেন, বলেন। তারপর?
ক্লাস 2 থেকে একদম 3 তে উঠলাম, ওটার পরে এক মেয়ের সাথে মানে খুব ভালো একটা রিলেশন আমার।
কিভাবে হলো?
ওই এলাকায় দেখতাম, মানে আমি ছোটকাল থেকে আমার বাবার স্বামী আমার বয়সে যারা তাদের সাথে আমি চলি না, আমি চলি বড়দের সাথে,
মানে সবসময় সিনিয়রদের সাথে চলতেন। ওকে,
তারপরে সিনিয়ররা প্রেম করতে দেখতাম, তখন ওই আমি চিন্তা করলাম আমি মেয়ের সাথে প্রেম করি। প্রেম করি, প্রথম পরীক্ষা দিই থাকে, দ্বিতীয় পরীক্ষাটা থাকে, তৃতীয় পরীক্ষার এক মাস আগেই মেয়েটা চলে যায়, মানে পুরা মন ভেঙে গেছে আমার। তারপর আমি আর স্কুলে যাইনি, আমাদের স্কুলে মাস্টার আমাদের বাড়িতে গেল বহুবার, তারপর আমি স্কুলে আসিনি, এলাকায় ঘুরতেছি খেতেছি। তারপর কিছুদিন আমার মেজু ভাই আর আমার মা, মানে আমাদের এলাকায় মানে শুধু ফেলে ঝগড়া করতাম, পোলাপান্ডা মারতাম, করতাম, তার বাড়িতে
দিয়েছি ছোট বয়সে,
ছোট বয়সে।
ওকে,
তখন আমার মেজু ভাই আর আমার মা ধরে অনেক মার দিল, জিদ্দে আমি বাড়ি ছেড়ে দিলাম, বাড়ি থেকে চলে আসি।
কোন ক্লাসে পড়তে? এটা
ক্লাস থ্রিতে।
ক্লাস থ্রিতে পড়তে আপনি জিদ করে বাড়ি থেকে চলে আসেন?
বাড়ি থেকে চলে আসি।
কোথায় চলে আসেন?
ময়মনসিংহ শহরে।
আপনি এর আগে এসেছেন ময়মনসিংহ শহরে?
কখনো আসিনি।
বাড়ি থেকে চলে গেলেন?
বাড়ি থেকে একবারে, মানে জিদ করে আর আসবো না বাড়িতে, হয়তো মারা যাবো বা বাড়ি থেকে একবারে চলে যাবো।
আপনার বাড়িতে কি এরকম র্যান্ডম গায়ে হাত তুলতো?
আমি যখন জড়া করতাম তখনই আমার মারতো। মানে আমার কাম ছিল, আমরা পাঁচ সাত জন পোলাপান ছিল, আমরা আমরা সবাই মনে করেন ওই পোলাপানটা ধরে ধরে ফেলে মারতাম। আর এর বাড়িতে ওটা বানতাম, এর বাড়ি থেকে মুড়ি চুরি করতাম, ওর বাড়ি থেকে আস চুরি করতাম, মানে খালি যত খালি মারি খাওয়ার কাজই করতাম বেশিরভাগ পোলাপান সাথে চলে। পরে বাড়ি ছাড়লাম, বাসে আসতেছি, বাসে যে কন্ডাক্টর থাকে সাথে, সে বলতেছে কোথায় যাবা? আমি বললাম আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, দেখি আল্লাহ যেদিকে না ওদিকে যাবো আর কি। বাসা থাকবা, আমি কই একটা কাজ দিলেই হইল, দিতে পারেন তাহলে বাবা একটা উপকার করলেন আমার। পরে উনি বলল তাহলে বাসা না, একটা হোটেলে একটা লোক লাগবো, তো চলো তোমার আমি হোটেলে যাই। হোটেলে গেলাম, হোটেলে কাজ দিল, আমার তিন মাস বাড়িতে কোনো যোগাযোগ নেই, বাড়ির থেকে তো পুরা খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে আমাদের। তিন মাস পরে ফোন দিলাম যে আমি বাইসা আছি, ময়মনসিং আছি, আমি ভালোই আছি, আমার জন্য চিন্তা করার দরকার নেই। পরে কেমনে কেমন জানি ময়মনসিং আমার চাচার শালি থাকে, ওনার পোলাপান দিয়ে আমার খোঁজা বাই করছে। পরে আব্বা এসে আর বাড়িতে নিয়ে গেছে। কিছুদিন চলাফেরা করে যে চিন্তা করলাম বাড়িতে থেকে তো কিছু করতে পারবো না, আমি ঢাকা যাবো। আবার ঢাকা, ঢাকা তো নিয়ে আসে, মানে বয়স কম,
পড়াশোনা কি তখন বন্ধ?
পড়াশোনা তো তখনই বন্ধ,
ফ্রি থাকতেই বন্ধ,
ফ্রি থাকতে বন্ধ। তারপর আমি ওই কোনাবাড়ি কাশিমপুর আসি।
একা একাই?
না, আমাদের এলাকার লোক থাকে বাড়িতে, সবার কাছে বলে যে আমি গ্রামে থাকি বলবো, আমি আর বাড়িতে থাকবো না। পরে আমার মা বাবা বললো যে তোর যদি ভালো লাগে তুই যা, আমাদের আপত্তি নেই।
ওকে,
তারপরে কাশিমপুর
বয়সে আপনাকে গার্মেন্টসে চাকরি দেবে কে?
কাশিমপুর আমি যে গ্রামে চাকরি নিয়েছি ওখানে ওই ছোট বাচ্চাদের একবার নিত,
ছোট বাচ্চাদের নিত।
জি
বলেন। হ্যাঁ,
তারপর গার্মেন্টসে আসি, গার্মেন্টসে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে আমাদের এলাকার পাড়াবসী বাইক এলাকা একটা, ওই ওখানে যে স্থানীয় লোকজন থাকে ওই প্রতিটি গার্মেন্টসে কিন্তু ওদিকে নেতা আছে, যে এই নেতার আন্ডারে এই গার্মেন্টস চলবো। যখন চাকরি নেই তখন হেল্পার হিসাবে বেতন হলো আপনার 3600 টাকা।
ওকে,
তখন ওই বাইকনার সাথে দেওয়া হইলো, বাইকনাকে চাকরি নিয়েছে। আমি কোনো জি মামা, কোথায়? আমি বললাম যে মরিষা গার্মেন্টসে। ওটা তো যে নেতা, এটা তো হলো আমার বন্ধু তুষার, বিদ্যুৎ আর হলো আকাশ ভাই, তিনজন মামার, যে মামা ওই মামাটা থাকতো।
ওকে,
তারপরে ওরা একদিন বললো যে ঠিক আছে কালকে আমরা আসতে শিখবো গার্মেন্টসে। দেখলাম ওরা, আমি গার্মেন্টসে গেছি, যাওয়ার পরে ওরা আসলো লাঞ্চের সময়, দেখি যে গার্মেন্টসে সব লোক সালাম দিতেছে, আইসা বলতেছে এটা হলো আমার বাইকনা, পরে কিছু করবি না, মারবি না, ওই ছেলে কাজ করবি, চলে যাইবো কিন্তু আর কিছু বলতে পারবি না। তারপরে পরের দিন থেকে আমি আর কাম কাজ করি না, গ্রামে কিছু বললাম আমার সাথে খালি আড্ডা দিই।
ওকে,
সুপারভাইজার আমি করে বললো ভাই কাজ করবো না, আমি না কাজ করবো না, সুপারভাইজার দূরে মারতাম কিছু বললে।
এটা কতদিন কাজ করার পরে?
13-14 দিন কাজ করার পরে,
13-14 দিন কাজ করার পরে এই অবস্থা? তখন বয়স কত আমার?
আনুমানিক 8-9 বছর এরকম।
8-9 বছর?
জি।
ওকে, 8-9 বছর এই অবস্থা?
জি। তারপরে যখন দেখতো যে আমরা গ্রামে ওই নেতা যে আমার মামা, ও দেখে মানে মেয়েরা বেশিরভাগ বয়ে কথা বলতো।
এটা কি আপনার আপন মামা ছিল?
না না, আমাদের পাড়া ঘুষি আর কি।
আচ্ছা,
তারপরে এক মেয়ের একদিন বললাম যে আপনাদের শুক্রবারে ছুটি? বলো যে হ্যাঁ। আমার তো ছুটি, তাহলে চলে না একদিন ঘুরতে যাবো না? ওখানে একটা মাইমুন ফ্যাক্টরি আছে, তার পাশে বিশাল ভালো মাছ দোকান।
এই 8-9 বছরের বাচ্চা যার সাথে একটা মেয়ে ঘুরতে যাবে, মেয়েটার বয়স কত?
মেয়েটার বয়স এরকম হবে।
ও কি ছোট?
ও ছোট।
ইয়েস,
আমি পায়েস বলছি। হ্যাঁ, আমি একটু কনফিউজ, একটা SMS পোল আহ্বান করা হোক।
উনি তো SMS পোল চেয়েছে, আপনারাও কি একইভাবে SMS পোল চাচ্ছেন কিনা?
আমার মনে হয় ভাইয়া আর একটু দেখা যেতে পারে, আমরা একটু অপেক্ষা করি।
সরি, তাহলে আমরা কন্টিনিউ করতে পারছি না, কারণ বাকি দুজন বলেছে আমরা SMS পোল চাচ্ছি না, তার মানে আমরা SMS পোলে যেতে পারছি না এই মুহূর্তে, আমরা স্টোরিতে ফিরবো। ওকে বলুন।
তারপরে ঘুরতে গেলাম ওখান থেকে, আবার
কি নাম ছিল মেয়েটার, নাম মনে আছে?
মেয়েটার ছিল রুমি। ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে মেয়েটা ঘুরে চলে আসলো, পরে তার এক সপ্তাহ পরে আবার নিয়ে যাই, নিয়ে যাই পরে ওই আমার মামারা দেখে যে আমি মেয়ে নিয়ে ঘুরতেছি। তখন সন্ধ্যার টাইম, তার মামারা বলতেছে ভাই না তুমি আমার জন্য সিগারেট নিয়ে আসো দোকান থেকে, আমি সিগারেটের জন্য যাই, ওরা ওই মেয়েটাকে দর্শন করে। এই বালুর মাঠে নদী আছে, নদীর পারে আর কি। তারপর মেয়েটা অনেকদিন অসুস্থ থাকে কিন্তু কারোর সাথে কিছু বলতে পারে নাই, বলবে যে বললে ওই এলাকা থাকতে হবে আর কি, এখনো বলে নাই। পরদিন থেকে ওই মেয়ে আমার সাথে কথা বলে না। ওরা একবার দুই মাস পরে আর কি আমরা এক পোলার একদিন অনেক মার দিয়েছিলাম একটা জিতে, ওই পোলার লাস্টে মানে মাইরা আমরা তো প্রথম মাইরা আমরা চলে আসছি, তারপর এলাকার যে বড় ভাই বাদ আছে ওরা পোলাটা একবারই মেরে লেছে,
মানে
একবারই মেরে ফেলছে ওরা। আমরা প্রথম মানে দুটা ছাগল টাগল দিয়ে আমরা ছেড়ে দিয়ে আমরা চলে আসি, তারপরে ওই এলাকার যে বড় ভাইয়ের আছে ওরা গেছে, যাওয়ার পরে ওরা একবারে মেরে লেছে।
এই ছেলেটা কে ছিল?
ছেলেটা গার্মেন্টসে চাকরি করতো।
কেন মারলেন?
মারলাম যে আমার একদিন গালি ছিল, আমরা পাঁচ সাত টাকা নন্দ ছিলাম, আমাদেরকে একদিন গালি ছিল,
আমরা একই গার্মেন্টসে কাজ করতাম।
জি, বলছিল যে সেটা ভালো না খারাপ, গালি দেওয়ার পরে আমাদের জিতলো আমাদের গালি দিলি কেন, যেন তোরা মারবো, কিন্তু ভালো মাটা পাইছি তোর। আমরা দুজনে থাপ দিয়ে চলে আসি, এলাকার বড় ভাই বাদ আছে ওরা মাইরা ওই নদীতে ফেলাইছে ডাইরেক্ট। ফেলাই দেওয়ার পরে এই কাহিনী নিয়ে পুরা মানে কাশিমপুরে হেভি মানে চর্চা নিয়ে চলতেছে, যারা এই পাশে ওরা দুজন দুটা মারতেছে আর কি, যে কে মারছে ওদের গার্মেন্ট সহ পুরা মানে নড়তেছে। তারপরে ওই ভয়ে আমরা ওই কাশিমপুরে ছেড়ে দেয়, কাশিমপুর থেকে আবার বাড়ি যাই আমি। এলাকায় যে পাওয়ার টিলার থাকে না, পাওয়ার টিলার চালাই।
ওকে,
তারপরে ছয় মাস পরে কি করলাম, আবার এক আমাদের এলাকায় ওই মারামারি লাগছিল একবার, মামার খা গোষ্ঠী আমরা শেখ গোষ্ঠী, তো ওখানে ওই দুই দলে প্রায় মারামারি লাগে। আর যখনই মারামারি লাগে তখনই এলাকায় আর কেউ বাকি থাকে না, সব লাঠি নিয়ে বাজারে আসে, কিছু একটা হলেই বাজারে মারামারি সম্ভব। মারামারি চলাকালীন আমাদের এলাকাতে চেয়ারম্যান ওরা একদিন জানি ওই মারামারির সময় আমরা খাইতেছি সন্ধ্যে বাসায়, তো একদিন চিল্লাই বলতেছি এলাকায় মারা মানে বাজারে মারামারি লাগছে, তো মামার লোক তাড়াতাড়ি যা। আমরা যা ওই তখন আমি যখন গেছি যাই দিয়েছি মারামারি বর্তমান মানে থামছে আর কি কিছুক্ষণ আগে, আমি গেলাম ওই চেয়ারম্যান দাদা সাপোর্ট দিলাম, মানে যে প্রথমে জিজ্ঞেলাম যে কি ভাই বলতেছে যে কি তোরা কই তৈব, এক কথা বলা আর আমি ওরা থাপড় মারা, থাপড় মারছি তো আবার সেই মারামারি, তাই বিশ জনের মতো মেয়ে মানে হাত মার অনেক কিছু কাছিল মেডিকেলে বলতেছিল বিশ জন প্রায়। তারপর থানা থেকে পুলিশ যে ওই মারামারি থামাইছে, তারপরে ওই চেয়ারম্যানে খুঁজতেছে আমার যে আমার পাইলে আমার মারা লেগব।
আপনার মামারাও এটার মধ্যে ইনভলভ ছিল?
মামার সাথে মারামারিটা লাগছিল,
মামার আপন মামার সঙ্গে,
যে আমার যে আপন মামা তাদের সাথে দরকার লাগছে,
তাদের সাথে চেয়ারম্যানের সঙ্গে না, আপনি তো মামার গ্রুপের হয়ে কাজ করেন।
আমি কাজ করছিলাম মামার গ্রুপে,
তো আপনাকে খুঁজছে চেয়ারম্যান, তাই কি বলতেছে?
বলতেছে যে ওরে ধুই রান ধরে না পরে ওরে জি জায়গায় পাবো নাহলে ওই জায়গায় মারালাম।
ওকে,
অলরেডি ওই রাত্রের ভিতরে আমি একটা ওই ইয়ার গরু যে গোয়াল থাকে না গোয়াল করে সারা রাত বসেছিলাম আর কি। একবারে ভোরবেলা আমাদের এলাকায় হুন্ডা আছে, তো হুন্ডা দিয়া আমি হালুয়াঘাটা আসি, হালুয়াঘাটা এসে একদম মানে বেলু সূর্যটা আগে দিয়ে আমি ঢাকা এরকম একটা আর কি মানে মানুষ বার হয়ে গেছি গা, ঢাকা চলে আসলাম। এসে ঢাকা আমার বড় ভাই থাকতো আমার বোন থাকতো তাদের কাছে আসলাম, আশা করে বাসা যে দারোয়ানি চাকরি আছে না ওই দারোয়ানি চাকরি নিলাম প্রথমে।
মানে এই ভয়ে আপনি গ্রাম ছেড়ে দিলেন?
গ্রাম ছেড়ে ছিলাম মানে চলে আসি ডাইরেক্ট।
আপনার পরিবারে কি আর কোনো ছেলে ছিল? আপনার বাবার আর কেউ কোনো ছেলে ছিল না, আপনি একাই?
আমরা তিন ভাই।
তিন ভাই ছিলেন?
জি।
ওকে, বাকি দুই ভাই কি একই রকম?
না, বাকি দুই ভাই অন্যরকম।
ওকে, ঠিক আছে, বলেন তো দারোয়ানি চাকরি নিলেন?
জি।
কোথায় দারোয়ানি চাকরি নিলেন?
উত্তরাতে।
উত্তরাতে, ওকে।
নেওয়ার পরে ওখানে মানে দুই মাস চাকরি করছি, করার পরে আবার আমার মানে মোটরগাড়ি ডিপার্টমেন্টে ছোট থেকে আমার ইচ্ছা যে আমি ড্রাইভার হবো বা গাড়ি চালাবো এরকম একটা ইচ্ছা। যখন দারোয়ানি চাকরি করি তখনই তো মানে বাসে একটু টায়ার দিতাম, দেখতাম যে কি অবস্থা
বাসের কন্ডাক্টর।
জি।
ওকে,
সেটা এলাকায় থাকতাম মাঝে মধ্যে বলতাম। তারপরে আসার পরে ওই দুই মাস চাকরি করার পরে বললাম যে ম্যাডাম আমি চাকরি করবো না। বলেছি কেন? আমার সামনের বিল্ডিং, আমার ঠিক সামনে যে বিল্ডিংটা থাকে ওই বাড়িওয়ালা হলো সরকারি ইঞ্জিনিয়ার, কোনো নাম বলতেছি না, উনি আমার বললো যে তুমি আমার এখানে চাকরি করো, তুমি ম্যানেজার হিসেবে থাকবা, তুমি লোক রেখে নেবা, মাসে মাসে খেলে আমার ভাড়াটা আমার দিয়ে আসবা, তোমার আর কোনো কাজ নেই। চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু অফারটা ভালো পাইলাম ওখানে যাই। ওখানে যেয়ে আমাদের ওখানে যে ড্রাইভার থাকে তাদের সাথে আমি বসি আড্ডা দিই, এক ড্রাইভারে অনেক ভালো জানতো আমার, সে বললো যে তুমি ওখানে চাকরি না তোমার আমি ড্রাইভিং শিখাই দিই। ওখানে চাকরি নেই, চাকরি নেওয়ার পরে ড্রাইভিং শিখি আমি, শিখার পরে ওখানে চারতলার পিছন সাইডে একটা বাড়িটা ছিল ওনাদের আর কি, একটা গাড়ি ছিল, ওই গাড়িতে আমি চাকরি নেই। আমি ওই বাসায় যখন যাই যাওয়ার সাথে সাথে আপনি চারটে বাড়িটি ওঠাই, চারটা হচ্ছে আপনার, ওরা আমরা দুই নম্বরে কাজ করি।
আপনি ওই বাসার কেয়ারটেকার ছিলেন?
ওই বাসার কেয়ারটেকার ছিলাম।
প্রথমেই আপনি দুই নম্বরে শুরু করে দিলেন?
প্রথমে ঢুকেই চারটা বাড়িতে উঠেছি, চারটা বাড়িতে দুই নম্বরে। বাড়িওয়ালার কথা ছিল যে আমার বাড়ি করছি, আমার টাকা দরকার।
ওকে,
তো ভাড়াটিয়া ভালো হোক খারাপ হোক সেটা আমার দেখার বিষয় না।
আপনি দুই নম্বর বুঝলেন কিভাবে?
ওরা ভাড়াটিয়া বলতো।
কি বলতো?
যে আমরা থাকবো, আমরা একটা বাসা দরকার, আমরা বাসা নিব, বাসা নেওয়ার পর দু তিনটা মেয়ে থাকবে, বাইরে থেকে চার পাঁচজন লোকজন আসবে, এসে কিছুদিন থেকে আবার চলে যাবে।
তো আপনি বুঝলেন বিষয়টা আসলে কি?
বুঝলাম আর কি।
ওকে,
তখন
বাসাটা কোথায় ছিল?
উত্তরা 14 নম্বর সেতু।
ওকে, তো ওই বাড়ির পুরা কেয়ারটেকার ছিলেন আপনি?
জি। তারপরে ওই বাড়িওয়ালা বললো যে পুলিশের ঝামেলা নেতার ঝামেলা সেটা আমি দেখুন। তুই শুধু
কয়তলা বাড়ি?
বাড়িটা হলো ছয়তলা।
ছয়তলা পুরো বাড়িতেই একই অবস্থা নাকি শুধু একটা ফ্লোর?
না, চারটা বাড়িতে ছিল।
ওকে,
মানে প্রথম উঠেছি একটা।
ওকে,
ওটার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে 5,000 টাকা, আমাকে এক্সট্রা দিবে।
আপনাকে 5,000 টাকা প্রতি মাসে দিবে
এক্সট্রা? আর ভাড়া 15,000 টাকা।
ভাড়া 15,000 টাকা ওনাকে দিতে হবে?
ওর বাড়িওয়ালাকে দিতে হবে, আর আমাকে 5,000 টাকা এক্সট্রা দিতে হবে। আর যদি মেয়ে যে সব মেয়ে ওখানে আর যাবে, আমার যদি ভালো লাগে তাহলে ওই মেয়েটাকে আমার সঙ্গে মানে থাকতে দিবে, এরকম একটা কন্ট্রাক্ট।
ওকে,
তারপরে ওই ড্রাইভিং চাকরি করতেছি এই যাবার মানে, তারপরে আবার তিনটা ভাড়াটি উঠেছি সিম কন্ট্রাক্টই। ওখান থেকে আমার মানে এমন একটা নেশা হলো মানে প্রতিদিন 3-4 বার মেয়েদের কাছে যাই। ওখান থেকে
3-4 বার মেয়েদের কাছে যাই মানে হচ্ছে আপনি অনৈতিক কাজগুলো করছেন?
জি। আমার তো টাকা লাগতো না, আমার বাসায় বা আমি যখন যাব তখনই আবার মেয়েদের সাথে সারা রাত থাকতাম ওখানে। ওটাই আমার জীবনের ফার্স্ট মেয়েদের সাথে যাওয়া ওই বিল্ডিং থেকে আর কি। তারপরে 3 মাস পরে ওখানে একটা গন্ডগোল লাগে, মানে পাশে বিল্ডিং ছিল এলাকার মহিলা মেম্বার নাকি, ওর ভাই একদিন দেখে দৌড়ে আর কি। তারপরে বিশাল একটা গেঞ্জাময় ওখান থেকে আমি চাকরি ছেড়ে মানে চলে যাই। তারপরে বাইরে মানে অন্য চাকরি করি আর কি, ড্রাইভিং চাকরি অন্য জায়গায় করি। তারপর ওখানে চাকরি ছেড়ে দেওয়ার পর চলে যাওয়ার পরে আমার যে আর কি ড্রাইভিং লাইন নিয়ে আসছে মূলত আমার যে উস্তাদ তারপরে মানে বরিশালে, আর আমার যে মানে যেভাবে কি কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, এবার মানে সবকিছু যে শিখেছে। তারপর হচ্ছে জামালপুর অনেক সিনিয়র ড্রাইভার বা উত্তরাতে অনেকই চিনে, ড্রাইভিং সমিতির সভাপতি হলো হয়। তো ওর সাথে ওর বাসায় যাইতাম আইতাম, তো মানে ওর বউ যে বড় বোন জ্যাঠাস বলা হয় আর কি, জ্যাঠাসের মেয়ে মানে আমার ছেলে দেখে বলে যে আপনি তো অনেক সুন্দর, আপনি কিও না আমার খালো, তোমাদের কিছু হয় না, আমি তো ছোট ভাইয়ের মতো আর কি। তো বলতেছে ঠিক আছে ভালো, আপনার নাম্বারটা দেবেন একটু। যে নাম্বার দিয়ে কি করবো, বলে না দরকার আছে আমার। নাম্বার দিলাম, দেওয়ার পরে প্রথম দিন ফোন দিয়ে বলতেছে যে আমি অমুক। হ্যাঁ ঠিক আছে, তো কি বললো আপনি কোথায়? বললাম আমি তো চাকরির জন্য যাচ্ছি, 5 নম্বরে আছি। তো বলে যে আপনার সাথে কিছু কথা ছিল, ঠিক আছে আমি ওখান থেকে আসে ফোন দিচ্ছি। 5 নম্বর চাকরি নিয়ে ওখানকার মানে নাম করা লোক হাবিব হাসান, ওনার বোন আমার চাকরি নিলাম। নেওয়ার পরে চাকরি হওয়ার পরে ওর ফোন দিলাম যে চাকরি তো হয়েছে কিন্তু আপনি কি বলবেন? বলে আপনি কই? আমি বললাম যে আমি তো আছি 5 নম্বরে, আপনি এরপরে রানওয়ে আসেন, ওখানে আমি দেখা করবো আপনার সাথে।
ওকে,
তারপরে এরপরে রানওয়ে যাই, যাওয়ার পরে বলতেছে আমি আপনাকে ভালোবাসি।
কি এটা?
যে আমি যে লোকটা আমার মানে এই লাইনে নিয়ে আসছে ড্রাইভিং লাইনে, ওনার জ্যাঠা সে নিয়ে আসি।
ওকে, আমরা এত ফাস্ট যাচ্ছি যে আসলে আমাদের বিলিভ করা করেন। ইয়েস, আমার মনে হয় এবার তিনজন মিলে আপনারা কিছু বলতে চান।
ভাইয়া, এবার আমরা তিনজনই একটা এসএনএস পোল চাই।
যেহেতু আমাদের লিসনার পোল থেকে এক ধরনের আর্গুমেন্ট এসছে যে না বিষয়টা আসলে এখন আমাদের শ্রোতাদের উপরে ছেড়ে দেওয়া উচিত, ও যেভাবে আসলে যেটা বলছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য বা সেটা কতটুকু শ্রুতিযোগ্য, সেটাকে আসলে সামনের দিকে কন্টিনিউ করা উচিত কিনা সেটা আমাদের অডিয়েন্সের উপরে আমরা ছেড়ে দেবো। অডিয়েন্স পোলে আমরা যাব, আমরা লিসনার পোলের অনুমতিক্রমে অডিয়েন্স পোলে যাচ্ছি। অডিয়েন্স বেসিক্যালি যারা আমাদের রেডিও শুনছেন তাদেরকে আমরা এই মুহূর্তে অডিয়েন্স পোলের আওতাভুক্ত করছি, আর লিসনার হিসেবে আমরা তিনজনকে এখানে পেয়েছি যারা হচ্ছে অ্যাক্টিভলি আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে পার্টিসিপেট করছে। তো তারা মনে করছে একটা অডিয়েন্স পোলের সুযোগ দেওয়া উচিত, আসলে গল্পটা আমরা কন্টিনিউ করবো কিনা। যারা মনে করেন যে আজকের এই স্টোরিও যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য এবং ওকে সুযোগ দেওয়া উচিত, তারা লিখবেন ইয়েস, যারা এটা মনে করছেন না তারা নো। আমাদেরকে পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 অর্থাৎ 2221 নম্বরে। আমরা রেজাল্ট আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো, ততক্ষণ পর্যন্ত আমরা ওকে কন্টিনিউ করার জন্য বলবো। হ্যাঁ সাগর বলুন, তারপর কি হবে?
আপনাকে আমার ভালোবাসে কিন্তু সেটা সম্ভব কিন্তু হবে না। আপনার খালোকে আমি বাড়ি ডাকি এবং আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। কিন্তু ওখান থেকে যে আপনি বলতেছেন যে ভালোবাসা সেটা আসলে কখনো সম্ভব না। তো সেই কুকুরগুলো জিদ ধরল, আচ্ছা ঠিক আছে সেটা আমিও দেখবো, আপনি কোন মেয়ের সাথে রিলেশন করেন, আচ্ছা ঠিক আছে দেখিনি। তো আমি ওখানে পাঁচ নম্বরে চাকরি নিই, নেওয়ার পরে ওনার বোনের বিয়ে ছিল আর কি, বিয়ে ছিল, বিয়ে থাকার পর বিয়েতে অনুষ্ঠানে গেলাম, অনুষ্ঠানে যাওয়ার পর ওই ওই এলাকার একটা মেয়ে তো ওদের বিয়ের অনুষ্ঠানে গেছে, তো গাড়ি নিয়েছিল চারটা, আমাকে দুইটা গাড়ি মানে চলে যায় রাগ করে দেয়, আর ডিউটি করবো না আমরা চলে যাবো, তো আমার গাড়ি দিয়ে সবাইকে মানে দিয়ে যেতে হবে এই বাসায় আর কি, বিয়ে বাড়ি থেকে তাদের বাসায় দিয়ে যেতে হবে। আমার গাড়িতে 11 জন মেয়ে উঠলো, তিনটা মেয়ে সামনে বসলো, আমার পাশে যে মেয়েটা বসছিল হয়তো মানে একটু বড় লোক না, তারপরে আর কি ওখানে দুই স্থানীয় জায়গা আছে, ওই মেয়েটা খালি আমাদের দেখা থাকে, তখন আমার চেহারা ছিল অনেক ভালো, সে শুধু আমাদের মানে চেয়ার হবে বলছে গান ছাড়ো, গান ছাড়তে হচ্ছে এক সময় এমন হলো সে মানে আমার দিকে হেলে কি বলতেছে সেটা বিষয় না, আপনার ফোনটা দেন, আপনার নাম্বার দেন, ফোনে বলবো, এখন তো সবাই আছে বলা যাবে না, আচ্ছা ঠিক আছে নিয়ে নাম্বার নেন, নাম্বার নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পর রাতে ফোন দিয়েছে, আমি ওই এলাকাতে থাকতাম, তাদের বাসায় আমার একটা বন্ধু থাকতো ভাড়া, ফোন দিয়েছে আপনি তো আমাদের বাসায় আসেন, আমি কেন আমাদের বাসাতে কেউ নেই, আপনি কি শুনতে যাচ্ছিলেন আমি সব বলবো, আসেন। আসার পরে তাদের বাসায় গেলাম, তাদের বাসায় যাওয়ার পরে ও ডাইরেক্ট তার রুমে নিয়ে গেল, বলতেছে আপনাকে আমি অনেক ইয়ে করছিলাম, তো সেটার জন্য ওই যা কষে গাড়িতে সেটা আপনি সরি বলার জন্য ডেকে নিয়ে আসি, তো সরি আমার বলেছি আমাকে মাফ করে দেন, ঠিক আছে ওকে, তো বলছে ভাইয়া ওখানে যা করছে তার সাথে তা একটু বেশি করবো, এখন মাপ যেহেতু করছেন আমি মানি, হ্যাঁ ওখানে যা হয়েছে তার সাথে আরো বেশি করবো, যেহেতু আপনি মাফ করেন মাফ করতে পারেন তারও বেশি করবো, মেয়েটা ডাইরেক্ট অফার দিল আমার সাথে তোমার দর্শন করতে হবে, মানে তো হ্যাঁ তুমি যদি না করো তাহলে আমি আমার আব্বুকে ফোন দিবো, ফোনে বলবো যে ছেলে আমার মনে আসবে, তুমি কোনটা করবো হয়তো হ বলো বা না বলো, না করলে মাই খাবা আর করলে তো তুমি বাইকে গেলে, করলে আমার আজকে তুমি সারা জীবনের জন্য বাইকে গেলাম না, এরকম একটা
ফাইন। আমরা এসএমএস পোলের রেজাল্ট দেখব, তার আগে একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখানে কনফেস করছে সাগর, হুইচ ইজ ভেরি ভেরি ন্যাস্টি স্টোরি, ইনফ্যাক্ট ইট ইজ জাস্ট স্টার্টিং, কজ সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে। চার মিনিটের ছোট্ট একটা বিরতি, চার মিনিট পরে আমরা ফিরে আসতে চাই, যদি আপনারা মনে করেন ওকে সুযোগ দেওয়া উচিত দেন লেট মি নো বাই এসএমএস, আমাদেরকে এসএমএস করে জানান, এবং তারপর আমরা অবশ্যই যদি দেখি যে হ্যাঁ এনএস ভোটে পাশ হয়েছে তাহলে আমরা কন্টিনিউ করব, নইলে আমরা কন্টিনিউ করব না। ওকে চার মিনিট পরেই ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
ওকে প্রিয় শ্রোতা, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, উইথ মি আর জি কিবরিয়া, এবং শুরুতেই আমরা জেনে নিচ্ছি কম্পিউটারের কাছ থেকে এসএমএস পোলের রেজাল্ট।
Yes, 64%, no, 23%, no comments, 13%.
কম্পিউটার বলছে ইয়েস হচ্ছে 64%, নো হচ্ছে 23% এবং নো কমেন্টস হচ্ছে 13%, তার মানে অফকোর্স আমরা স্টোরি কন্টিনিউ করব। থ্যাংক ইউ লিসনার পোল, আপনারা আমাদেরকে একটা কি বলা যেতে পারে কনফিউশনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সেটা সমাধান পেতে সাহায্য করেছেন, যে কাজটি আমি নিজে করতাম আগে। বাই দ্য ওয়ে ইউ আর হেল্পিং মি গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আমরা ফিরছি, বলুন আপনি ফ্লোর পেয়েছেন, তারপরে
বলতে চাই তো না, এখন ওই মুহূর্তে দেখতেছে মানে আমার মানে ভয়ে পুরো শরীর ভেঙে গেছে, দেখেন আমি কি করবো, আর এরা যদি ওর বাপে যদি জানে আমার একবারে মেয়েরা সেদিন থেকে আমার বাড়িতে পাঠাই দিব একবারে। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তারপর ওর মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করা হয়, আসি করে আসার পরে ওর মেয়ে প্রতিদিন আমাকে ফোন দেয় যে সে আমার সাথে বিয়ে করবে।
এর বাবা কে ছিল?
ওনার বাবা ছিল ওই এলাকায় আর কি, তাদের জন্মগত ওই এলাকায়, উত্তরা সাইডের প্রথম পাশে আর কি, যেটা এয়ারপোর্ট ওই পাশটা, এটা তাদের মানে তাদের ফ্যামিলির লোকই বেশি, ওখানে আউট কোনো লোকে যায় দেখা কিনতে পারে না এখন, এমনকি পুরো এলাকাটা তাদের।
ওকে ওকে।
তারপরে ওই মেয়ে প্রতিদিনই ফোন দেয়, ও মেয়ে বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করবা, যে এটা কখনোই আমার দ্বারা সম্ভব না। ওরা বলে যে না তুমি যদি বলো তাহলে বলো, তোমার তুমি যা নিয়ে আসতে বলো আমি তাই নিয়ে তোমার সাথে চলে যাবো। এই জিনিসটা আমি মানে এমন একটা টেনশনে পড়েছি যে চাকরি ছাড়িয়ে দিলাম এই জিতে, তাদের চাকরি করলে তো যে কোনো মধ্যে আমার ধরা কোনো মানে ব্যাপারই না, ওই এলাকায় আমি ছেড়ে দিই। তখন আমি চোদ্দ নম্বর সেক্টরের ভিতরে থাকি, আমার সহজে পিজা না পাই।
ওকে,
চাকরি করতাম সাত নম্বরে। তো আমি যে রুটে থাকতাম ওই রুটে একটা মেয়ে মানে পাশাপাশি মেয়েটা মামা খুবই রাখতাম, তো মামা করে দেখতো মেয়েটা আবার আমার সাথে রিলেশন করলে মানে খুবই আগ্রহ, তা আমাকে তো ওর সাথে রিলেশন করলে ও বাপের সম্পর্কে দেখি না না এটা তো সম্ভব না। এবং তার মাও দেখছে যে মেয়ে জড়াইয়া ধরতেছে হ্যাঁ করতেছে, মেয়ে আমার সাথে প্রেম করবে অফার দিচ্ছে, সেটা ওই মেয়ের মাও বলতেছে মানে মেয়ে মা ওকে জানেন, মেয়ের মা জানি না আমার কিছু বলতেছে না, মেয়ে রেখে তো ঠিকই শাসন করতেছে, কিন্তু মেয়ে কথা না আমার সাথে প্রেম করবো। তারপরে আমি কিন্তু রাজি না। তারপরে ওই মেয়েটা বলছে ঠিক আছে মামা তুমি আমার একটা বান্ধু গেছে ওই থাকে হলো মানে মেয়েটা থাকে ১৩ নম্বর সেক্টরে বাড়ি বরিশালে উত্তর হাই স্কুলে পড়ে, তুমি ওর সাথে রিলেশন করতে পারো তুমি আমার কাছে যা থাকবে আমি তাই তোমার দিব।
কে বলেছে এটা?
দেখো যে মানে ভাগ্নে আর কি যে মেয়েটা মামা করে ডাকতো আমার কি ওই মেয়েটা,
ওই মেয়েটা এটা বলেছে।
হ্যাঁ
ওই মেয়েটি আপনার সঙ্গে সম্পর্ক করতে চায়?
করতে চায়।
আবার এই মেয়ে আরেক মেয়ের জন্য অফার দিয়েছে?
এই মেয়ে আরেক মেয়ের জন্য, যেটা দেখতেছে না আমার সাথে রিলেশন করতে পারবে না সে, তখন ওই মেয়েটা অফার দিল। অফার দেওয়ার পরে আমি ওই মেয়ের সাথে মানে নাম্বার দিয়েছে, আমি সময় দিলাম যে আমাকে এক সপ্তাহ সময় দাও, এক সপ্তাহের ভিতরে যদি না পারি তাহলে তুমি আমার সাথে আসতে পারো আমি তাই দিনে যাও, এরকম একটা বাজি ধরলাম।
দিস কাইন্ড অফ কালচার মানে এগুলোর মধ্যে কিন্তু সামহাও আমাদের ছেলেমেয়েরা বড় হয় এই ধরনের কালচারের মধ্যে, যে একটা সময় পর্যন্ত ওদের মাথায় শুধু মেয়ে বা মেয়েদের মাথায় শুধুমাত্র ছেলে, প্রেম এটা করো ওটা করো, এই ধরনের সম্পর্ক এটা করা যাবে না, এক ধরনের ডাইভার্জেন্ট মানে সম্পর্ক। এবং এইটা মানে কতটা বিপদগামী লেখাপড়া থেকে শুরু করে, একটা হচ্ছে ওর ক্লাস থ্রি পড়ে লেখাপড়াই হয়নি, কিন্তু যাদের লেখাপড়ার মধ্যে আছে তাদের জীবনটাকে অনেক সময় স্পয়েল করে দিতে পারে, আমরা সেটা কিন্তু আমাদের জেদের দিকে অনেকবার আপনাদেরকে প্রুফ দেখিয়েছি। বলুন তারপর কি হলো?
তারপর এক সপ্তাহ সময় নিয়ে মেয়ের নাম্বারটা দেয় আমাকে, তখন আমি ওই মেয়েকে একটা ফোন দিই, ফোন দেওয়ার পরে মেয়েটা সন্ধ্যাবেলা আমাকে ফোন দেয় ভাই আপনি কে? বললাম যে আমার নাম সাগর, আমি উত্তরে থাকি, আমি একটা বাইরে চাকরি করি। তো বলতেছে তো আমার নাম্বারে ফোন দিয়েছিলাম? হ্যাঁ ফোন দিয়েছিলাম। কেন? না এমনি আপনাকে ভালো লাগছিল তো আপনার নাম্বারটা কাজ করে আমি আপনার ফোন দিলাম আর কি। তো ওই দিন গাড়িতে ঢুকি, দ্বিতীয় দিন আমি আবার ফোন দিয়েছি যে কি করেন, বলেছি স্কুলে যাব। পরে ওই কথা বললাম ঠিক আছে স্কুলে জানি আমি ফোন রেখেছিলাম। সন্ধ্যাবেলা মেয়েটা ফোন দিল যে আচ্ছা আপনাকে দেখার খুব ইচ্ছা। বললাম যে দেখার খুব ইচ্ছা হলো তাহলে কাউকে দেখেন আপনি, আমার সময় নেই। পরের দিন বিকাল দিতে গেলাম দেখা করতে, দেখা করতে যাওয়ার সময় তখন আমার সাথে গাড়ি,
যে মেয়েটা আপনাকে এই প্রস্তাবটা দিল সে মেয়েটা কি বলেছিল যে মেয়েটা কে কি করে কোথায় থাকে?
সব বলেছিল।
কি কি মানে কি বলেছিল আপনাকে? তথ্য কি দিয়েছিল?
তথ্য দিয়েছিল যে উত্তর হাইস্কুল লেখাপড়া করে, ক্লাস সিক্সে পড়ে। আর
মেয়েটা ওনাকে চিনলো কিভাবে? কেন আপনাকে এই চ্যালেঞ্জটা দিল?
মানে ওই ওই যে মেয়েটা আমাকে মামা ডাকতো একটা কুলার রিলেশন করতো।
ওকে,
ওই কি করলো মেয়েটার নামে মানে ওর যে বান্ধবী
যে
ওই আমার দিনবন্ধু যে মামা ডাকতো ওই মেয়ের নামে মানে বাজে কথা বলে ওরা মানে একবারে ওর জীবন থেকে সরাই দিয়েছে।
ওদের সঙ্গে একটা শত্রুতা ছিল?
হ্যাঁ শত্রুতা ছিল,
যে কারণে আলটিমেটলি আপনাকে লাগিয়ে দিয়েছে।
আমাকে মানে লাগিয়ে দিয়েছে দিয়েছে।
ওকে, তারপর?
তারপরে ওই মানে দেখা করলো, পরের দিন দেখা করতে গেলাম আমি ওর সাথে, গাড়ি নিয়ে গেলাম আর আমার একটা ভাই ছিল, তো ওই ভাই নিয়ে গেলাম আমরা গাড়ি নিয়ে মানে এরকম একটা স্টাইলে গেছি যে এটা আমাদের এই গাড়ি। যাওয়ার পরে মেয়েটা দেখে, মেয়েটার নাম ছিল তানজিলা, তানজিলা বলতেছে ও আপনি? হ্যাঁ। আমার কি ব্যাপার এতক্ষণ তুমি এখন হঠাৎ? আপনি না আপনাকে কথা শুনতে এরকম মনে হয় নাই, তো এখন তো দেখে অন্যরকম মনে হচ্ছে। তো আমি বললাম যে চলো কিছু খাই। বললো না আমি আর কোচিং আছে, আমি কোচিং এ যাবো। তারপর দেখি
মেয়েটার নাম কি ছিল?
তানজিলা।
তানজিলা, ওকে।
তারপর মেয়ের বললাম গাড়িতে ওঠো, আমি কোচিং নামে দিয়ে আসি। বললো আমি রিক্সায় যাবো। ঠিক আছে চলো আমি রিক্সায় যাবো, গাড়ি আমি গাড়িও গাড়ি নিয়ে আসবো। ভাই বললাম ভাই আপনার গাড়ি নিয়ে আমার রিক্সা পিছিয়ে পিছিয়ে আসো না, আমি যাচ্ছি হয়নি। ওখানে যাওয়ার সময় রিক্সায় উঠলাম, দুজন একসাথে দেওয়া সাত নাম্বার কোচিং এ নামাই দিয়ে আসলাম। ওই দিন থেকে ওই এত পাগল মানে চব্বিশ ঘন্টায় আমার সাথে কোনো কথা বলে।
ওকে,
পরের দিন ওর বাসায় দেখলো আমাদের, যে আমাদের বাসায় আসো, বাসায় তো নাই। বাসায় গেলাম, তারপর তার বিছানায় শুয়ে এসে দুজন গল্প করতেছি। ওর মা এসে দেখছে, ওর মানে বলতেছে আম্মু ওর নাম হলো সাগর।
ওকে, একজন বোধ হয় কিছু বলতে চান আমাদের লিসনার পোল থেকে, যে কোনো একজন।
ভাই আমি ফাইজ, আপনাদের গল্পটা শুনছিলাম এবং আমার গল্পটা শুনে অনেকটাই রূপকথার মতো মনে হচ্ছে। আসলে আসলে সবকিছু এত ইজি কিভাবে হয়?
হ্যাঁ, কি বলবেন আপনি? মানে এটা তো আমার কাছেও একই রকম মনে হচ্ছে যে আসলে একটা ম্যাচটা আপনার একদিন কথা, দুই দিনের দিন আপনাকে বেড়ে নিয়ে যাবে, মানে
তিন দিন
একই তো বিষয়, মানে এত দ্রুত কিভাবে সম্ভব?
দ্রুত সম্ভব এটা, মানে মেয়েটাও আমাদের, যে মেয়েটা আমাকে মামা রাখতো, ওই মেয়েটারও একই মানে ইয়া ছিল, মানে যে কোনো একটা পোলাফার্ম দেখলেই মানে এই পোলার সাথে দেখতে পারি।
ওকে ফাইন, ওর জীবনে এটা ঘটেছে যেহেতু আপনারা ওকে কন্টিনিউ করার সুযোগ দিয়েছেন, সুতরাং এবং এই ধরনের যদি বলেন গাঁজাখুরি গল্প, এই অনেকেই বলেন এটা,
ইয়েস
আমি ডেফিনেটলি এগ্রি করে নিচ্ছি, কজ আমাদের লাইফের সাথে এই ধরনের গল্পের মিল খুবই অমিল, কিন্তু এই ধরনের গল্প জেবিএসবিতে অনেকবার এসছে, তার মানে কিছু না কিছু নিশ্চয়ই ঘটে। এটুকু আমার জায়গা থেকে, আমার পার্সোনাল বিলিভের জায়গা থেকে আমি বলবো, কজ আমরা যেভাবে আমাদের দুনিয়াটাকে চিন্তা করি সেটা আমাদের চারপাশের জানাশোনা থেকে, এর বাইরের পৃথিবীটাও অনেক অনেক বড়, পরিবেশটা অনেক অনেক বড়, জানাশোনাটাও অনেক বড়, সেটা সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই জানি না। এবং আমরা যে ধরনের সোসাইটিতে বিলং করি, সোসাইটির যে স্তরে থাকি, সেই স্তরে থেকে সেটার আপার স্তর কিংবা তার লোয়ার স্তরে কি হচ্ছে সেটাকে আমার স্তর দিয়ে জাজ করাটা খুব ডিফিকাল্ট। ওকে, তো এই জায়গাটা থেকে আসলে বিশ্বাসের ব্যাপারটা ওইরকম যে আমি আমার চোখের সামনে যেটা ঘটতে দেখি বা আমার জীবনে যেটা ঘটে সেটাই বিলিভ করি আমি, তার বাইরে বিলিভ করাটা কঠিন। কিন্তু এটা সত্য যে তার বাইরেও অদ্ভুত রকমের ঘটনা কিংবা অদ্ভুত রকমের জানাশোনার বিষয়গুলো আছে, যেটা আপনি বিশ্বাস করলেও আছে না করলেও আছে। বাই দ্য ওয়ে বলুন, তারপরে
মানে মেয়েটা যখন দেখে, মেয়েটার সাথে যখন দেখা করতে যেতাম বা কথা বলতাম, একদিন বলছে কোনো টাকা পাঠাও, ওখানে পাশে পাঠিয়ে দিলাম, বলছে আমার কাছে টাকা নেই, সেবা দিবা, 2000 টাকা দিলাম, যাও এসে নিয়ে যাও।
2000?
জি। মেয়েটা মানে আমার টাকা দেখে এরকম পাগল হয়েছে, মেয়েটা মনে হচ্ছে পাইছি না জানি কি একটা করলাম। আমার বাড়ি কোথায় সেটাও মেয়ে জিজ্ঞেস করে নাই। মেয়েটা রুমে শুয়ে আছে যখন, তখন মা জন আছে, মা এসে বলতেছে কেউ বলো তো সাগর, খুব ভালো ছেলে, মাইনে চাকরি করে, আমাকে অনেক ভালোবাসে।
মাকে ডিরেক্টলি এটা বললো?
ডিরেক্টলি বললো। আবার ওই মেয়েটা এরকম, মেয়েটা পরে জানতে পারছে যে অনেক পুরো আসছে রিলেশন করছে, আমাকে মেয়ে মাই মানে সহযোগিতা করতো, ঠিক আছে করো রিলেশন। প্রথম দিন যে চলে আসলাম আপনার যখন 6 দিনের মাথায়, ওই মেয়েটা বলতেছে যে আমি কোথাও ঘুরতে যাবো, ভালো লাগতেছে না, স্কুলে যাবো না, তুমি কি করবা, ছুটি নিয়ে আসো, যেদিকে ইচ্ছা এদিকে নিয়ে যাও আমার। তারপরে ওই যে মেয়েটা মামা রাখতো, মেয়েটাকে ফোন দিলাম যে তুই সপ্তাহ ব্রিজে এখানে খাড়া, আমি ওরা নিয়ে হাইটে যাবো, তুই দেখবি শুধু, আর তুই যদি বলস তুই যা বলবি ওর সাথে তাই আমি রাজি আছি, তাই করতে রাজি। তোর বলবো বেশি কিছু করতে হবে না, তোমার যার সাথে হাইটে যাইবা, মেয়েটা বলবো যে তোমাকে একটা কিস করতে আমার সামনে, এ দুটোকে আর কিছু লাগবে না, ঠিক আছে ওকে ফাইন। চারটা বাজার সময় দিলাম, আমি ছুটি নিয়ে আসি, আসার পরে ও মেয়েটা নিয়ে যখন 4 নম্বর থাকো 4 নম্বরে থাকো, বেরোইছি, বেরোয়ার পর সাথে আমি ব্রিজে যেয়ে বললাম যে এটা কিস করো তো যান, তো বলার সাথে সাথে আমার কিস করা, ওই মেয়ে দেখে মানে হাত তালে দিয়ে শুধু চলে গেল, কিচ্ছু বলবো না।
ওই যে ভাগিনী সম্পর্কে?
জি। যে তারপরে আমি গেলাম, আমরা দুজনে তখন গেলাম আসবো না, আমার যা পরিচিত ড্রাইভার থাকতো, তো ড্রাইভার ফোন দিলাম যে ভাই এই কাহিনী, আসবো না আসো, আমি ওখানে আসি। তারপর নিয়ে আসবো না গেলাম, আসবো না যে ওখানে আবাসিক হোটেলের অভাব নেই, তো আবাসিক হোটেলে নিয়ে গেলো, আমরা গেছি সোজা উপরে উঠে যাই। তারপরে ওই মেয়ের সাথে ওখানে ফার্স্ট যে ফিজিক্যাল রিলেশন করা, ঘন্টা 2 ঘন্টা মনে আসলাম, আমি 1000 টাকা দিয়েছিলাম, দিয়ে আবার চলে আসি বাসায়, যাওয়ার সময় মিলে আবার 1000 টাকা দিয়ে দেয়, আবার মানে ফ্যামিলিতে বাজার করার জন্য আবার দিয়ে গেলো 500 টাকা। তারপর চলে গেলাম, ওই মেয়েটার প্রতি আমার এমন একটা আগ্রহ হলো, মেয়েটা যা বলে আমি মানে ওভাবে কাজ করি। আসতে কি করলো, মেয়েটার বাসায় মানে সবাই জানলো, মানে সবাই বলছে মেয়ের মানে মেয়েটার মেয়ে ক্লেম করছে, মেয়ে আর মেয়ের মা, মেয়েটার আমি বিয়ে করছে, এরকম একটা কথা মানে সবাই জানাই দিছে।
কোন মেয়েটা? যে মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক?
তানজিলা।
আলটিমেটলি তো কোনো সম্পর্ক না, একটা একটা বাজি ধরে এটা করছে। ওকে।
তারপর ওই মেয়েটার প্রতি আমার একটা মানে অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে, মানে ওরে না দেখলে যেন কেমন লাগে এরকম একটা কিছু। তারপরে ওই মেয়েটা সবাই জানাইছে যে আমি মেয়েটার বিয়ে করছি, এমনকি আমি যে জায়গায় থাকতাম ওদের ফ্যামিলি থেকে বাসা ছেড়ে আমি তাদের বাসায় চলে যাই। বলতেছে যে তুমি আমার বাসায় চলে আসো, সবাই জানে যে তুমি আমার বিয়ে করছো, কিন্তু আমরা তো জানি যে তুমি আমার বিয়ে করো নাই। সবাই যেহেতু জানে তাহলে আমি গেলে তো অসুবিধা নেই। আমি গেছি প্রথম, তারপর সবাই মানে যারা ছোট বাচ্চারা তারা দুলয় যাচ্ছে, কেউ ভালো লাগতেছে, অনেকে জামাই বলতেছে আসেন, মানে নতুন জামাই গেলে যাবে তোমার কি। আমি তো সেই খুশি, বা বিয়ে করার আগে জামাই গেলাম, অনেক ভালো। মেয়েদের বাসায় 15 দিন 16 দিন ছিলাম, তো ওই মেয়ের রুমে আমি থাকতাম, নাকি মেয়ে মাও কিছু বলতো না।
এই তানজিলার রুমে?
তানজিলার রুমে।
ওর বাবা বা পরিবার আর কেউ ছিল?
ওর বাবা হলো বয়স্ক, আর ওর মাও ভালো ছিল না, ওর মারও বলে 5 জায়গায় বিয়ে হয়েছিল, আর মেয়েটা ওই যে যে লোকের সাথে ছিল ওই লোকের মেয়ে না, তার আগের ঘরে নিয়ে এসেছে। তা সবাই বলতেছে যে কি বাবা জামাই এলো, কি করে জামাই বা বাড়ি কই, ও তো মেয়ের মা একদিন জিজ্ঞেস করলো না যে তোমার বাড়ি কই বা কি আসে বসে, কিছু জিজ্ঞেস করে নেই। কারণ কি আমি চাকরি করে যা টাকা পাইতাম সব তাদের কাছে দিতাম, আমার পয়সা খুশি জন্য আমি একটা করে আসতাম না, তখন সবাই যেহেতু জানে এই বিষয়টা, কেউ আর কিছু মাথা খামে না। তারপর আপনার 21 দিন পরে দিয়ে যায়, মানে 17 দিন পরে আমি ওর সাথে চলে আসি যেকোনো একটা সমস্যার কারণে। চলে আসার পরে 21 দিন পরে দিয়ে যায়, 4 নম্বর সেক্টরে আমি ডিউটিতে গেছি, দেখি ওই অন্য এক পোলার সাথে হাত ধরে ঘুরতেছে। তারপর হঠাৎ করে আমি দেখি যে কে এটা তানজিলা, মানে দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তারপর বললাম, সামনে গেলাম যে এটা একদম তানজিলা, দাঁড়া পোলাটা বললো যে ভাই আপনি কে? আমি কে ভাই তোমার পরে পরিচয় দিই, আগে মেয়েটা বলছে আমার কাছ থেকে জানো। তানজিলা বললাম, তানজিলা কে? পোলা বলছে ভাই আমি দুজনে ভালোবাসি। কবে থেকে তোমরা ভালোবাসো? 4-5 দিন হলো।
এটা কি আপনার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়?
থাকা অবস্থায়।
ওকে।
পরে আমি বললাম যে ভাইয়া আমি তাদের বাসায় থাকি, তার রুমে থাকি, কিন্তু বিয়ে হয় নাই। বিয়ে ছাড়া যা দরকার মনে করো যে সবই স্বামী স্ত্রীর মতো, কিন্তু বিয়েটা এখনো হয় নাই। ও যে পুরোনো জামাটা দেখতেছো ওটা আমার টাকা কিনা, হাতে যে ফোনটা ওটা আমার টাকা কিনা, ওর জুতাগুলি ওটা আমার, ওই যে বই ব্যাগ ওই সবগুলি আমার। তো বললাম যে আমার ফোন দে, ফোন দিছে, ফোনটা নিয়ে সিমটা ভাঙিয়ে ফেলাই দিলাম, ফোনটা পকেটে নিলাম, বললাম যে স্কুল ব্যাগটা দে, পকেটে আমার একটা কলম আছে, তো ওই একটা কলম রাখে বাকি যা আছে সব দে দিয়ে দিছে। তো ব্যাগটাও আমি ডাস্টবিনে ফেলাই দিলাম, মুখে জুতাগুলি খোল, জুতাগুলো খুলে দিনে ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে বলছে আমি কাপড় খোল, তো বলতেছি এটা তো সম্ভব না, সম্ভব না, তুই আমার খায়া আমার টাকা পয়সা খরচ করে, তো যা সবই আমার, তো তুই আমার ছাড়া অন্য পোলা হাত ধরে ঘুরোস, তো পুরো আমি কিছু রাখবো না। পুরো পোলা রিকোয়েস্ট করার পরে পরে আমি ঠিক আছে যাই কাপড় খোলা রাখবো না, কিন্তু কাপড়গুলো খুলে বাসায় যে কাপড় খুলে এগুলো পুজো লাগে মিলে ফেলাই দিয়েছি। তো বাসায় যদি আমার কিছু না থাকে তোর সাথে আসতে রিলেশন শেষ আমার। তারপরে পোলা বলতেছে ভাইয়া দাঁড়ান তোমার কিছু তোমার, আপনি যা আমার একটা ভুল ভাঙছেন, এটা আমার সারা জীবনের মতো মানে ভুলার মতো না এরকম একটা কাজ। তো আমিও ওর পিছনে তো অনেক টাকা দিয়ে আসছি ভাই, ওই বলে বাসার সমস্যা হয়েছিল, আমার কাছে টাকা নিয়েছে 3,000, কই জিগান্তি আমার কাছে প্রতিদিন তো 100-200 প্রতিদিন, আবার কী সমস্যা? আর সমস্যা হলে তো আমি জানলাম যে আমি তাদের বাসায় থাকি। পরে বলছে তাহলে ঠিক আছে তানজিলা, টাকাটা পয়সা দিও, আর তুমি যদি টাকা পয়সা না দাও তা বাসার থেকে বাইরেলে তুমি কিন্তু উদা হয়ে যাবে না। তো পোলাটা বলতেছে, বলার পরে আমরা দুজন চলে আসি, পোলাটা রেখে চলে আসে, আমি আর ডিটু করে তারপর তাদের বাসায় গেলাম রাত্রে। পোলাপা নিয়ে যায় সন্ধ্যাবেলা, আমি একটা জ্ঞান সৃষ্টি করছি ওখানে যে আমার অনেক টাকা পয়সা নিয়েছে, আমার টাকাটি উঠাই দেন, এলাকাতে বড় বড় ব্যাপার থাকে বন্ধু, তাদের বললাম যাবে এই কাহিনী। তো তুই যে হাতের বাসায় তাদের বাস ছিলি বা মেয়ের সাথে যে তুই দাদা বল কিছু কিন্তু করিস না, করলে তাহলে আমরা কিছুই করতে পারব না। তুই বলবি যে টাকা নিছে তার বন্ধু হিসেবে, আর আমার টাকা দেয় না এরকম কিছু কথা বলবি। তারপর যাই সন্ধ্যাবেলা যাই গেঞ্জাম করি, মেয়েমা বলতেছে তোমার কাছে মানে আমরা প্রায় 10,000 টাকা নিছি, আমরা দিয়ে দিবো এটা, তখন গেঞ্জাম করো না আর মেয়ের কোনো ক্ষতি করো না। পরে আমরা ওখান থেকে চলে আসি, এক সপ্তাহ পরে আবার আমার টাকা দিয়ে দেবে। গেঞ্জাম হয়েছে, গেঞ্জামটা আবার আমার বড় ভাইয়ের সাথে থাকে, বড় ভাইয়ের সাথে একজন যাই আলাপ করছে যে এই কাহিনী। তখন ওই 2012 দিক বেটা, তা 12 সালে এখানে পরে আমি আবার বাড়ি যাই না, 2009 সাল থেকে আমি বাড়ি যাই না, জোগাড় করে আসছিলাম ওখান থেকে, ওই ঢাকা কাশিমপুর থেকে আবার উত্তরা বাড়িতে গেলেও 2-3 দিন বেশি থাকতাম না।
ওকে।
পরে আমাদের বাড়িতে যাওয়ার লাগে মা বাবা ফোন করে অনেক কান্নাকাটি করলো, সবাই গেছে ভাই, তাই আমি বাড়ি গেলাম। যাওয়ার পরে আমার বড় বোন আমায় বলতেছে যে চল আসে ঘুরে আসি বন্ধুরাতে, সেটা ঈদের পরের দিন ঘুরতে গেলাম, একটা মেয়ে দেখাইলো আমাদের, বলো দেখ তো মেয়েটা কেমন, বললাম যে মেয়েটা তো ভালোই, আবার চলে আসি। পরের দিন বলতেছে চল আজকে আবার ঘুরতে যাই, ঘুরতে যাই দিয়ে আগের দিন যে বাড়িতে গেছিলাম পরের দিন একই বাড়িতে গেছি, একই বাড়িতে গেছি। যাওয়ার পরে দিয়ে যে আমাদের বাড়ির সবাই ওই জায়গায়, কি ব্যাপার সবাই এখানে, হ্যাঁ তোর আজকে বিয়ে, আমি যে আমার বিয়ে কোন মেয়ে, কালকে যে মেয়েতে গেছে ওই মেয়েটা বিয়ে করতে দিব, বিয়ে করতে দিব মানে হ্যাঁ বিয়ে করতে দিব। মানে ওখান থেকে যে আমি উঠে চললাম ওরকম আমার কোনো আর রাস্তা নাই, বা আগে থেকে ওরা শুনতেছিলাম যে আমার বিয়ে সাথে করাইব।
ওকে।
পরে ওখানে আমরা ওই বিয়ে করাই দিল, বিয়ে টিয়ে করার পর আমি বোনে আসা 3 দিন বাড়িতে ছিলাম, 3 দিন পরে আবার ঢাকা চলে আসি। বিয়ে করছি কিন্তু বউ মানে মন থেকে যে একটা পছন্দ থাকে ওরকম না আর কি, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে ওকে, কিন্তু মন থেকে একটা একটা লোকের যে মানে নেওয়া ওটা মানে বিয়ের বিয়ের দিন থেকেই, বা বিয়ে কিছুদিন পরে বলছে এই মেয়ে দিয়ে আমার জীবন যাইব না। তারপরে 3 দিন পরে
ঢাকা বিয়ে করলেন আপনি?
2012 সালে বিয়ে করছি।
মেয়েটাকে আপনি বলতেছিলেন যে মেয়েটাকে দিয়ে আপনার হবে না, কেন এই ধরনের কথা বলছেন?
মানে বিয়ের দিন থেকে মানে বিয়ের দিন প্রথম দিন থেকেই যে আমি যদি বলে জানে ও যাবো আমি, মানে মেয়েটারও বিয়েতে মত ছিল না, আমার ওরকম ইচ্ছা ছিল না আর কি, তারপর ফ্যামিলিগত থেকে মানে রাজি হয়ে বিয়ে করতে বাধ্য আর কি। বিয়ে করলাম, 3 দিন পরে যখন ঢাকা আসি, আসার পরে আবার আমি চাকরি নিই, ভেবেন চাকরি নেওয়ার পরে তারপরে প্রথম দিনে আমি ইতে দেখলাম কিছুটা ইয়ে
ভুলে গেছে, সমস্যা নেই
ওই তানজিলের সাথে রিলেশন করার পরে ওই আমি যে রুটে থাকতাম আর কি, ওই রুটেই মানে যখন রিলেশন করেছি গ্যান্ডাম আসছে, তখন আমার লাগে মেয়ে দেখতে শুনলাম, তখন আমি বন্ধুদের বলছি ঠিক আছে আমি বিয়ে করবো আপনার মেয়ে দেখেন। তারপর ওই রুটের একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা দেখাইলো মেয়েটা কেমন দেখতো, আমার মেয়েটা তো ভালো তাহলে বিয়ে করবো আমি করম বিয়ে। তখন
আমার বিয়ে করার আগের ঘটনা আপনার?
হ্যাঁ। তারপরে আমাদের ছোট বোন, ছোট বোন জামাই বলতেছে ঠিক আছে তাহলে আমি মেয়ে বাবা মার সাথে কথা বলবো আজকে। তারপর সন্ধ্যাবেলা মিষ্টি মিষ্টি নিয়ে মেয়ের বাসায় গেলো, আমার বোন জামাই যা কথা বললো, মেয়ে খুশিতে আমার ফোন দিয়েছে যে আপনি কি পাড়াইছেন লোক? আমি বললাম হ্যাঁ। তাহলে আসেন কোথায়? আসবো যে পাশের রোডে আসেন, পাশের রোডে ঘুরতে যাই।
মানে এই মেয়েটাকে তো আপনি বিয়ে করেননি?
না মানে বিয়ের মানে
বিয়ের পরে আপনি ফ্ল্যাশ ব্যাকে গিয়ে মানে পিছনে ফিরে গিয়ে ঘটনাটা বলছেন?
হ্যাঁ।
কেন বলছেন সেটা আমরা একটু পরে হয়তো বুঝবো। হ্যাঁ বলুন। তারপর?
তারপরে ওই মেয়েটার জন কুলে যে পাশের রোডে যা আসেনি তো কথা আছে আপনার সাথে, গেলাম বলতেছে আমি তো আপনার অনেকদিন ধরে দেখতেছি, আপনার অনেক ভালো লাগে, কিন্তু আপনি তো দেখতেছেন কিন্তু কিছু বলেন না আমার সাথে, আজকে হঠাৎ কেউ লোক পাড়াইছেন আমার বিয়ে করবেন। তো হ্যাঁ ভালো লাগছে তাই বললাম। পরে ঘুরতে যাই, ঘুরতে যাই আবার আমাদের বন্ধু বান্ধব আসা যায়, তারা বলতেছে কি বিয়ে আসে যেগুলো করবো। আমি বললাম হ্যাঁ। কোন মেয়ের? এই মেয়ের? আমি বললাম হ্যাঁ। কই মেয়ে তো অনেক পড়ার সাথে রিলেশন করে, এই মেয়ের বিয়ে করবা? আমি বললাম তাই। হ্যাঁ আমি তো ঠিক আছে আমি দেখি আগে পরীক্ষা করে হলে মেয়েরে, মানে মেয়ে তো পুরা খুশি। তো মেয়েদের বাসায় সন্ধ্যাবেলা কেউ ছিল না, ফোন দিলাম যে তুমি কি বাসায়? বলো হ্যাঁ। তো বাসায় কেউ আসে না? ঠিক আছে আমি আসতেছি। বলো যে আসো। মেয়ের বাসায় গেলাম, যাওয়ার পরে ওই মেয়েরা ডাইরেক্টলি আমি ওভার করি যে আমাদের তো বিয়ে হচ্ছে, তাহলে আমরা একটু ইয়ে করি। বলতেছে হ্যাঁ অসুবিধা কি, বিয়ে তো হবেই। মেয়ে ওরা জড়িল। তারপর দেখি যে না বন্ধু বান্ধবের কথা আর মেয়ের ইয়া ঠিক আছে। তা দুই তিন দিন ওর সাথে রিলেশন ছিল, দুই তিন দিনে ওর সাথে ফিজিক্যাল রিলেশন। তারপরে আমি হঠাৎ করে আমার বন্ধু বান্ধবের বলে আমি ওই মেয়ের বিয়ে করবো না। বলো যে কেন? আমি না উনি ভালো না, মেয়ের ফ্যামিলি ও তো ভালো না, মেয়ের বিয়ে মেয়ে করবো না।
ওকে।
তারপরে ওখানে বাবু এই জায়গা।
কিন্তু আপনি বিয়ে করার পরে এই মেয়ের ঘটনাটা কেন বলতেছেন?
মেয়ে বলতেছে এটাই যেন আমি এই বিয়ের যে ব্যাপারটা আর কি সেগুলো আগেই বলতাম, তুমি তো একটু বলে গেছিলাম ওকে, যার কারণে এটা বলো।
ওকে। তো আপনার বিয়ে করার পরে মনে হচ্ছে আমি পস্তালাম যে এই মেয়েটাকে করলে হয়তো বা ভালো হতো?
হ্যাঁ হ্যাঁ।
ওকে।
তারপরে বললাম যে পরে চিন্তা ভাবনা করে ঢাকা আসে আসার পরে চাকরি নিলাম। নেওয়ার পরে আপনার ওই আমরা 19 নম্বর রোডে থাকতাম একটা বাসায়, ওখানে মাজার আছে, মাজার করে
জি
ওখানে থাকার পরে আমরা এই প্রথম থেকে আপনার জীবনের গল্প আমরা শুনি,
আপনি এবং আপনার বউ?
না আমরা আমরা তিনটা বন্ধু,
তিনটা বন্ধু মিলে। আপনার বউ তখন বাড়িতে ময়মনসিংহে?
ময়মনসিংহে।
ওকে।
আমি ওখানে থাকি, তিনটা বন্ধু এক রুমে থাকি। তো শুনুন আমরা রাত্রেবেলায় এক জীবনের গল্প শুনি। ওখানে দুইটা মেয়ে থাকে, ওরা এম্পোর্টে চাকরি করে। তখন ওই মেয়েটা আমার কি বললো যে ওই মেয়েটা এম্পোর্টে চাকরি করে, ওই মেয়েটা বলতেছে যে আপনার নাম কি?
একই সাথে কাজ করতেন?
না না আমি তো ড্রাইভিং করি
না। কিন্তু মেয়েটা কোথায় পেলেন?
মেয়েটা ওই বাসায় থাকতো,
যে বাসায় ভাড়া থাকতেন আপনি?
তো মেয়েটা আবার আমার বন্ধুর সাথে রিলেশন করতো। আমার বন্ধু ওই মেয়েটার বিয়ে করার জন্য আমার ফ্যামিলি আমার বউ ফেরিয়ে দিয়েছে
ডাইরেক্ট
বাড়িতে, যে ওর বউরা একবার ডিপোজিট দিয়ে ঢাকা আসে ওই মেয়ের বিয়ে করবো। তো ওই মেয়ের ফ্যামিলি কোথাও তেমন একটা ভালো না, মেয়েও তেমন সুবিধা না, যার কারণে আমি বন্ধুর মানে বউ যাতে না সারে যার কারণে ওই মেয়েটার সাথে আমি রিলেশন করি। পরে হৃদয়ে ফোন দিলাম যে কিন্তু কই তুই? বলতেছে আমি তো ইতে আছি ডিউটিতে, আমার ডিউটি শেষ করে আমার একটা ফোন দিস। ও জানে না যে আমি মেয়ের রিলেশন করি, সে কখনো বলেও নাই। আমার যে একটা বন্ধু ছিল ওর সাথে বলতো আর কি। পরে আইলো বলে যে কি ক, আমি বললাম আমি তো একটা মেয়ের রিলেশন করি, আমার সাথে ঘুরতে যাবো, আমি কোন দিকে যাবো ক, মেয়েটাকে আমি কোন জেলে এই বাসায় থাকে, নাম কি? নাম নামটা বলতেছি না। পরে বললো যে কি করছ তুমি? বললো হ্যাঁ ক, ওই তো আমার সাথে বিয়ে হবো। আমি কি বলব তোর কাছে বিয়ে হবো মানে ওই আমার সাথে এখন যে কইলে এখনই যাবো গা, হোটেলে ফোন দিয়ে দিই, ফোন দিয়েছি মেয়ের সাথে হয়তো এসে বসে আইসা দেখেছে হৃদয় আমার সাথে হারা হৃদয় কি করলো ডাইরেক্ট আমার কাছে বাসাই নিয়ে আমার এই কথা কই হৃদয় চলে গেলো। আমি বললাম যে ঠিক আছে তুমি পরে আসো, আমি দেখি হৃদয় কি লেগে গেছে না। পরে বাসায় যে আলাপ মানে আমার সাথে বললো যে এই কাহিনী আমি ওই মেয়ের বিয়ে করলে আমার বউ ছেড়ে দিছি,
সে তার বউ ছেড়ে দিয়ে এই মেয়ের পিছনে ঘুরছে।
হ্যাঁ আবার আজকে দিই যে তোর সাথে রিলেশন, তুই ফোন দিলি আর এ করলো, আমি ফোন দিই আমার ফোন ধরো না।
আপনারা সবাই হিন্দি সিরিয়াল দেখেন কিন্তু এই অনুষ্ঠান শোনার পরে শেষ হয়ে যাওয়ার পরে আমি যদি পাগল হয়ে যাই এই দায় দায়িত্ব কেউ থাকবে না, এরকম একটা বন শহীদ দিয়ে আমার মনে হচ্ছে আজকে এই অনুষ্ঠানটা বসা উচিত ছিল। নাথিং টু সে কজ লাইফ ইজ রিয়েলি মোর 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 দ্যান ড্রামা, যদিও আমরা এই কথাটা হ্যালো 8920 তে বলে থাকি, বাট এভরি লাইফ হ্যাজ ইটস স্টোরি। ওকে, আমরা ফিরে আসবো, অফকোর্স ফিরে আসবো 5 মিনিট পর। এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, সাগরকে সঙ্গে করে ফিরে আসবো এবং আশা করছি আমাদের সাথেই থাকবেন।
রয়্যাল টাইগার রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ
প্রিয় শ্রোতার সময় হচ্ছে রাত 12টা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 আমাদের সঙ্গে রয়েছেন সাগর পাথানাবাড়িয়ে সাগরের কাছে আমি আবারও ফিরতে চাই সাগর আমরা যেখানটায় ছিলাম
তারপর এই কথা বললাম আমি চলে গেছে মেয়েটা বললাম ঠিক আছে বাসায় যাও পরে তোমার সাথে কোনো কথা বলছি বাসায় যাওয়ার পরে রেটা দিয়ে অনেক কাঁদতেছে বাড়িতে ফোন দিয়া বললো যে বউ কারণ যেটা বুক করছি করছি তোমরা যাও যাও মেয়েটা নিয়ে আসো বউরে নিয়ে আসো আমি আসতেছি বাড়িতে
বউরে নিয়ে আসো মানে
বউরে যে ডিভোর্স দিছে
ও ওই আপনার বন্ধু
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা পরে এই ঘটনার পরে গিয়ে সে সরি বলে
এবং
বউকে ফিরে নিয়ে আসে বিশাল উপকার করছেন আপনি যাই হোক
আসার পরে আবার তাদের সাথে মানে ওই বন্ধু আমার এমন রিলেশন মানে ওই আমার না দেখে যেমন থাকতেই পারে না সারাক্ষণ আমার সাথে কোনো কথা বলে জীবনে যা যা বিষয় শুধু গেলে গল্প করে
ওকে
এবং খুবই আন্তরিকতা ছিল আমার প্রতি টানো ছিল অনেক তারপরে ওই ওই মেয়েটাকে কি করলাম দুই দিন পরে আবার বললো যে চলো আমরা আসলে কোথাও ঘুরতে যাই বললাম না ঘুরতে যাবো না তুমি কি আমার বেশি কিছু জানো সে নিয়ে বলো যে না জানি না তোমার জানো কিন্তু বিবাহিত
আপনি বললেন
হ্যাঁ
ওকে ওই মেয়েটাকে বলছেন যে
ওই মেয়েটাকে
ওকে
তো বলতেছে মানে হাতে দিয়ে কথা আগে বলেন নাই আমি তো এই কথা এই বাসায় কেউ জানা যে আমি বিয়ে করছি আমি সবার সাথে বলতাম না আমি বিয়ে করছি
তাহলে আপনি মেয়েটার সঙ্গে কেন ঘুরতেছেন মানে আপনার উদ্দেশ্যই ছিল মেয়েটাকে
আপনার উদ্দেশ্য ছিল যে ওর কাছ থেকে আরো দূরে সরামু তাহলে হৃদয়ের যেটা ফ্যামিলিটা যাতে ঝগড়া সৃষ্টি না হয় তারপরে কি করলাম ওই মেয়েটা আমার সাথে বিয়ে করার কথা শুনলাম
কি নাম ছিল মেয়েটা
মেয়েটার নাম ছিল আপনার ইয়া
আলটিমেটলি এতগুলো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে ওর নাম মনে করাটা ওর জন্য খুব কঠিন হবে আচ্ছা ঠিক আছে নামের প্রয়োজন নেই বলুন তারপর
নামটা বলে একটু সমস্যা
হয়েছে সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ বলেন
তারপরে মেয়েটা চলে গেল মেয়েটার সাথে কিছুদিন কথা হয়নি আমার আমি ওই কথা ছেড়ে দিই ছেড়ে আবার বউ নিয়ে এসে ঢাকা বউ নিয়ে কিছুদিন বউর রাখি রেখে আবার বউরে বাড়িতে বেড়াইছি যে পাঁচ নম্বরে আমি একটা বাসায় যাই ব্যাচেলার ওখানে আমার ওই বন্ধুটা থাকে আর কি ওর সাথে আবার যাই আমি যে ওখানে আমাদের পাশের রুমে একটা বাবি ওই বাবিটা মানে ওর বিয়ে হয়েছে দুটা বাচ্চা আছে বাবিটা জামাই আর কি রাগ করিয়া আরেকটা মেয়ের সাথে রিলেশন করতো এনে জগল আছে আবার রাগ করে পাঠা ছাড়া ওই মেয়ে নিয়ে গেছে আর ঠিক আছে তো ওই বাবি মানে প্রথম দিন দেখে বাবির সাথে অনেক সময় কথা বললাম তৃতীয় দিন বাবির সাথে কথা বললাম তৃতীয় দিন মানে এরকম একটা সিচুয়েশন মানে বাবির যে রুমটা আছে কিন্তু তাদের রুমে লুকিয়ে আমি এরকম একটা সিস্টেম ওই যে বাসা যারা থাকে একটু সবাই একটু মাইন্ড করলাম না ঠাকুর তো মানে সবার সাথে ফ্রি আর কি আমি যে কোনো বাসা যেতাম আমি যদি বাসা থেকে চলে আসতাম তাহলে আমার জন্য সবাই খুঁজতেছে না দেখতে বলে গেছে ভালো লাগতেছে না মানে সবাই এটা হাসায় রাখতাম এরকম একটা
ওকে
তারপরে চার দিনের মধ্যে ভাবি ডাক দিল যে সাগর আমার রুমে আসো আমার রুমে আসো ওর রুমে গেলাম রুমে যাওয়ার পরে বলতেছে ভাত খাবা আমি হ্যাঁ খাবো তারপরে বাদ দিল বাদ দিয়ে মানে কইতেছে সাগর দেখো আমার তো এই কাহিনি আমি কি করি আমি বলো বলল যে ভাবি থাকেন কিছু দেন না কি করবেন যেহেতু কষ্ট দেখেন সে ফিরে আসে কিনা এবার কথা বলতে বলতে মানে ভাবি আর আমি অন্য বলতে একটা সিস্টেম আর কি পরে ভাবি কি করলাম ভাবির দ্বারা আমি অপার করলাম ভাবি আমি যদি আপনাকে বিয়ে করি আপনি রাজি বললো যে এটা কি সবাই মাইনে নেব আমি বললাম যে সেটা হলো আমার বিষয় যদি আমি বিয়ে করি আপনি রাজি কিনা তো বলতেছে আমি বাইরে দেখি বাবা জানাবো না পাঁচ দিন পরে জানা যান না এটা সম্ভব না সম্ভব না তাহলে
এটা কি আপনি সত্যি সত্যি বলছিলেন নাকি আপনার অন্য কোনো ধান্দা ছিল
অন্য যেহেতু পাশের রুমটা বলতে
বিয়েটা তো করতেন না
না
মানে অন্য একটা ধান্দামি করেছেন এখানে ওকে
তো সবাই বলতেছে যে মেয়েটা এত সুন্দর যেহেতু আমরা কেউই চান্স পাইলাম না সাগর আইসে যেহেতু এত চান্স পাইছে যা সাগর আমরা একটু সহযোগিতা করি সবাই আমরা বেচারা থাকলে জানার সবাই খালি মানে আকাম কুকাম যে কেমনে কি করবো
এগুলো ধান্দা
গুলি ধান্দা সবার থাকবে যারা বেচারা থাকে বেশিরভাগই
না সব ব্যাচেলরই থাকে না আপনাদের
হ্যাঁ হ্যাঁ আমাদের ছিল আরে পরে আমি কি করলাম যে তা ঠিক আছে ভাবি বিয়ে যদি নাই বসেন তাহলে জামা বুঝে থাকি আমরা ওভাবে থাকি বা আমি আমার রুমে থাকি আপনি যখন সময় আমার ফোন দিন আমি আপনার রুমে চলে আমরা
পাশাপাশি রুম ছিল
হ্যাঁ মানে পাশের রুম আর কি সবাই তো ঘুমাইতে 12টা করে আপনি যখন ইচ্ছা ওই বাথরুমের যে পাশের যে রুমটা ওই রুমটা খালি আছে আপনি ওই রুমে যে আমার মিস দিন আমি চলে আসবো কি করলো ঠিক একটা বাজে আমার মিস করে দিল আমি ঠিক দেখ আমার রুমে গেলাম যাইতে গেলে ওই রুমে বসা আমি বললাম যে ভাবি আসছেন তাহলে বলো হ্যাঁ পরে ওই ভাবি সেটা ওখানে অনুভূতি কাজ করা হয়েছে তারপরে পরের দিন আমি কাউ কিছু বলি না কারণ ওখানে আমি যদি বলতাম তাহলে যে আমার মানে একটা বিপদ দিত বা আমি আমার বিয়ে করতে দিত সবাই যে একসাথে পদ ধরে আমি বললাম না আমি তো কিছুই পারলাম না কিছুই করতে পারলাম না বলে মুখ হয়ে যা ফেলে এ করি পরে এক সপ্তাহ পরে আবার একদিন গেলাম যাওয়ার পরে ওর মেয়েটা আবার মানে ট্যাক্স হয়ে গেছে
কোন মেয়েটা?
ভাবির যে মেয়ে।
ভাবির মেয়ে? আচ্ছা।
মানে মেয়েদের যে একটা না অসুখ না, ওই অসুখটা হয়েছিল ওই টাইমে, ও ভাবির সাথে এই কাজটা করে।
তো মেয়েটা টের পেলো কিভাবে?
মেয়েটা টের পেলো, মেয়েটা গেছে বাথরুমে রাত্রিবেলা, যেহেতু আর মা উঠছে মেয়েটা উঠছে, আবার মেয়ে ভাবি আবার টের পেনে যে মেয়ে উঠছে। পরে ভাবি যখন রুমে ঢুকছে, মেয়েটা চিন্তা করতেছে যে মা রুমে ঢুকছে, মেয়েটা আবার বড় মোটামুটি 7 বছর বয়স মেয়েটার। তারপরে মেয়েটা হলো আপনার 1.5 বছর বয়স। পরে বলতেছে যে আচ্ছা দেখি মেয়েটা সোজা কথা না বলে বাথরুমে ঢুকলো, বাথরুমের পাশে রুমটা ছিল খালি। আমি গেলাম, যাওয়ার পরে দেখো যে আমিও ঢুকলাম, মেয়েটা একটু ছড়ানোর পর দিন মেয়েটা গেছে জন্মদিন নিয়ে ওই লোকের সাথে এই রুমে গেছিল কিনলে গেল।
দেখেন মানে কেন এই ধরনের উইয়ার্ড কোশ্চেন করে এই বিষয়গুলোকে উপস্থাপন করতে হয় এখানে? ওরা তো নোংরামো করছে সেটা তো ঠিক আছে, কিন্তু বাচ্চার বয়স কত?
7 বছর।
এই 7 বছরের বাচ্চার জীবনে এরকম একটা ঘটনা ওর পুরো মানসিক জগৎটাকে শেষ করে দিতে পারে। সাগর তারপর?
তারপরে পরের দিন জন্য মেয়েটা ওর মারা জিজ্ঞেস করে, জানবো তুমি ওই লোকটার সাথে ওই রুমে কি করলাম? বলো যে না ওই লোকটা একটা বৈধ বসে, তো কিছু কথা বলতে পারছিল না, দেখো না আমার ওই রুমে ডাকি না কথা বলে বললো। পরে ভাবি যেন আমার ফোন দিয়ে কথা কইলো, আমি ঠিক পরের দিন ওই বাসা ছেড়ে চলে আসি, ওই বাসায় থাকি না আমি, আমি আবার ওই আগের বাসায় চলে আসি। আমি খালি ঘুরতাম যে আমার বউ ভাই বাড়িতে নতুন বিয়ে করছি কি করা কথা লেগে ঘুরতাম। আর ওই উত্তরা প্রায় বাসাই, আমি ওই সময়টাতে উত্তরা মানে ওই রাস্তার এই পাশে আর কি, কোন কোন সেক্টরে কতগুলি বিল্ডিং ছিল, নিজের 2 নম্বরে কাজ চলতো, প্রত্যেক বিল্ডিং এ আমার মুখ হতে ছিল, এমনকি দাঁড়া করতো প্রায় 100 লোকেরও বেশি আমার পরিচিত। আর আমি ড্রাইভিং কাম করে যা পাইতাম আমি 1 টাকা পাইতে দিতাম না, শুধু মেয়েদের পিছনে আর বন্ধু বান্ধবের পিছনে খরচ করতাম।
ওকে।
আর ওই তখন কি করলাম, এক বাসায় যাইতাম, যাওয়ার পরে মানে ওই ভাবি ছিল আর কি শব্দ নিয়ে আর কি, ভাবি বলতেছে মানে ভাবি সাথে ভালো সিচুয়েশন, পরে ভাবি সাগরটা আসো এটা নিয়ে আসো নতুন। পরে প্রথম আমি গেলাম,
কে বললো এটা?
যে 2 নম্বরে কাজ যে করে ভাবিটা,
মানে যে আপনার সঙ্গে এসে পেয়েছিল তার মেয়ে দেখলো,
অন্য একটা ভাবি।
আচ্ছা, তো এই ঘটনাটা কি, আপনার ঘটনা একটার পর একটা এত দ্রুত চলে আসতেছে, মানে আমি মানে কনস্ট্যান্টলি মনোযোগ রাখতে পারছি না। আপনি আমাকে বলেন ওই মেয়েটা যে দেখে ফেললো, তারপরে সম্পর্কটা কি হলো?
পরে আমি ওই ওই বাস থেকে চলে আসি, চলে আসার পরে আমি ওই এলাকায় আর যাইনি,
মানে খোঁজ খবরই আর রাখেন
না,
আর একটা নতুন নতুন ঘটনার মধ্যে চলে গেছেন। বলুন তারপর?
তারপরে
নতুন মেয়ে এসে আপনাকে ডেকেছে?
হ্যাঁ ডেকেছে। ডাকার পরে আমি গেলাম, মেয়েটা বাড়ি ছিল বসেছিল একবার শেষ প্রান্তে, মেয়েটা ছিল খ্রিস্টান। তো গেলাম তোমার নাম্বারটা দেওয়া যাবে? আমি ঠিক আছে নাও, মেয়েটা নাম্বারটা দিল। নাম্বার দেওয়ার পরে ওই মেয়েটা কি বললো, মানে প্রতিদিন আমাকে ফোন দিত যে আসো, মনে হয় আমার কাছে টাকা নাই, তো টাকা লাগবে না, টাকা আমি দিব। মানে মেয়ের পরে লাস্ট মানে 3 দিন 4 দিন পরে অফার করছে যে সে আমার সাথে বিয়ে করবে। আমি প্রথম দিন বললাম ঠিক আছে, যে বিয়ে আমি করি বা অন্য কেউ করুক, বা আমি বিয়ে দিয়ে দিই। মেয়েটা ওখান থেকে বের করে নিয়ে আসে, আমি নিয়ে আসে মেয়েটা ভালো একটা লাইনে আইনা, তারপর মেয়েটা বিয়ে দিয়ে দেবো। তারপর নিয়ে আসার পরে ওই মেয়েটা কি করলাম, শুধু আমার সাথে কাজ করতো আর কারোর সাথে কাজ করতো না, মানে খালি বলতো যে আমি অসুস্থ আমি অসুস্থ, অন্য কেউ গেলে কাজ করতো না, শুধু আমার সাথে। তারপরে গেলাম মেয়েটার সাথে দেয়া, যখন প্রথম 4 দিনের মাঝে গেছি, সে বললো যে আমি তোমার বিয়ে করতে চাই, তুমি কি রাজি, আর তুমি কি বিয়ে করছো? আমি বললাম না আমি তো বিয়ের সাথে করি নেই। পরে বলে যে ও আচ্ছা ঠিক আছে, তুমি কি রাজি? আমি বললাম যে তুমি বললে রাজি, আমি আমার অসুবিধা নেই, যেহেতু সে প্রতিদিন আমার টাকা দিচ্ছে 1000,
প্রতিদিনই আপনাকে টাকা দিচ্ছে
1000।
মেয়েটা অবৈধ কাজ করতে এবং আপনাকে টাকাটা দিচ্ছে।
আমি
তো মেয়েটাকে আপনি বিয়ে করতে চাইলেন?
হ্যাঁ, মানে আমার কথা হলো যে তোর তো বিয়ে করুন না, বা আমি না করি অন্য কেউ তোর মানে অন্য কেউ কাছে তোর বিয়ে দিয়ে দিব। পরে ওই মেয়েটা কি করলো, আমার অফার করার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার রাতটা জানাই।
তখন তো আপনি আপনার ওয়াইফের সঙ্গে আছেন।
হুম। তারপর মেয়েটা কি করলাম, ওই বাসায় ওই বাসায় থাকতো, মেয়েটা বলতো যে আমি একটা রুমে ভাড়া দেবো, কিন্তু এই রুমে শুধু সাগর ছাড়া আর অন্য কেউ আসতে পারবে না, আর আমি আর অন্য কারোর সাথে কাজও করবো না। এটা ওই ওই সন্তানের সাথে কথা বলে সবাই রাজি হয়। রাজি হওয়ার পরে আমি গেলাম মেয়ের সাথে প্রায় 1 মাসের মতো থাকলাম। 1 মাস পরে মেয়েটা বলতেছে যে সাগর আমার তো এই পেটে বেরিয়ে আসছে, কি বললো? বলো যে হ্যাঁ। বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি রাত্রে। রাত্রে গেছি, আবার ওই মেয়েটা ওই সদ্যনীতি একটা বোন ছিল জুমা, ওই জুমার সাথে আমি আগে ফোনে কথা বলতাম, মানে একটা প্রেমের মতো একটা সিস্টেম। পরে জানতে পারলাম যখন যে ওরা এই কাজ করে, মানে ওই জুমার দিয়ে মূলত তাদের চিনা আর কি, এই সমস্ত লাইন চিনা আমার। পরে ওই মেয়েটা বলতো সেই কেন, ঠিক আছে ডাক্তার কাছে যাই। ডাক্তারের কাছে গেলো, যাওয়ার পরে পরীক্ষা করলাম, দেখলাম যে না সত্যি বেবি ওঠে, যেহেতু বাচ্চা বেড়ে তাহলে কী করবো, এখান থেকে এই মতো সম্ভব না, তাহলে এটা ফালাই দাও। পরে আবার ওই 12 নম্বর সেক্টর মেডিকেল আছে,
যেহেতু মেয়েটা অন্যের সাথে এই ধরনের সম্পর্কে ছিল এবং প্রস্টিটিউশনে ছিল, তাহলে এটা আপনারই বেবি, আপনি বুঝলেন কিভাবে?
আমি জিকলি বলি না যে সেটা আমার বেবি আর কি,
মানে ও বলেছে,
ও বলেছে তা ও যদি বলছে আর আমার চিন্তা হলো যে তুই প্রতিদিনই আমাদের টাকা দিস, আমি যখনই ফোন দিয়ে বলি যে আমি তো একটু দূরে আছি যে আমার টাকা লাগবে 5,000 পাঠাইতে পারবা, 10 মিনিটের ভিতরে আমার টাকা পাঠাইতে পারবা, এভাবে করে প্রায় 15,000 টাকা দিয়েছে আমার পিছনে মেয়েটা। পরে কি করলাম ডাক্তারের দোকানে যেয়ে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে বলে দিল বলে খাওয়া পর ওষুধ খাওয়া পরে বাচ্চাটা ফালাইলো, বাচ্চা নষ্ট হয়ে গেল। তারপরে ওই মেয়েটা সারা মেয়েটা আবার জিত দেয়, মানে আমি 3 দিন কথা বলছিলাম না কোনটা কারণে, 3 দিন আমার ফোনে পাইনি, জিত দেয় ওই উত্তরা ছেড়ে চলে গেছে গা ডাইরেক্ট কই গেছে এখনো পাই না। তারপরে ওখান থেকে চলে আসি আমি, আসার পরে আমি আবার বউ নিয়ে আসি ঢাকা, বউ নিয়ে আসি কিন্তু আমার যে মেয়েদের যে নেশা এটা মানে আমার একটা নেশার মতো হয়ে গেছে যেটা এটা আমার লাগবে এটা করতে হবে। তো আমাদের এলাকাতে একটা মেয়ে আমাদের পাশের গ্রামের ওই মেয়েটা দুঃসম্পর্কে ভাগ্নি রাখতো আমার,
দুঃসম্পর্কে ভাগ্নি,
হ্যাঁ আমার মামাতো ভাই ওই মেয়েটার সাথে দুষ্ম করতো আমার সামনে আমি দেখতাম। তো ওই মামাতো ভাই বিয়ে করছে, তারপরে ওই মামাতো ভাই যেহেতু ওর সাথে দূষণ করে ওর সাথে অন্য কাম কাজগুলো যা আছে করছে আমার সাথে গল্প করছে, আমার ইচ্ছা হলো যে তুমি করতে বসো তো আমিও করুন, আমিও কথা বলি ওর সাথে ফোনে অন্য ঠিকানা দিয়ে আমি কথা বলি। কথা বলে মেয়েটা বলছে তাহলে আমাদের বাড়িতে আসো রাত্রে, আমি রাত্রে ওই বাড়িতে যাই, যাওয়ার পরে ওই মেয়েদের বাড়ির পাশেই আর কি ধানের জমিতে নিয়ে ওই মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন প্রথম। তো হওয়ার পরে মেয়েটার সাথে প্রায় 15 জনের মতন এরকম ওই মেয়েটার ভেতর কথা শুনি, যে 1 মাস পরে একদিন আমার সবাই বলতেছে যে আমার এই অবস্থা আমার তো বাচ্চা পেটে, বাচ্চা পেটে মানে কি বলো তুমি, হ্যাঁ পরে আস্তে আস্তে জানতে পারছে যে আমি কে বা কি সবই জানতে পারছে না। আমার চিন্তা মানে এমন লাগতেছে যে এই বিষয়টা যদি এলাকার লোকজনে জানে আমার বাপের মান সম্মান যাইবে আমারও যাইবো এলাকাতে তার বিভিন্ন কিছু হয়ে যাবো, মানে চিন্তায় রাস্তায় তাড়াতাড়ি আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে বাড়ি গেছি, রাত্রে যে টাকা দিয়েলাম সকালবেলা ওই আইসা ডাক্তার দোকান থেকে ওষুধ নিয়ে ওটা ব্যথা ওই ব্যথা নষ্ট করা হয়। তারপরে আসে ঢাকা আসার পরে কিন্তু না এগুলো ভালো লাগে না জায়গাও থাকে না তো কী করি, বউ বাড়ি পাঠাই দিলাম তাহলে টাকা থাকবো, বউরা আবার বাড়িতে পাঠাই দিলাম, পাঠাই দিয়ে আবার বেসর করে তখন ওই বন্ধু বান্ধবের সাথে ঘুরি ইয়ে করি, আমার বন্ধু বান্ধব মোটামুটি ভালো ইতে যারা চাকরি করে কেউ ব্যাংকে আছে কেউ প্লেয়ারে কেউ ডিগ্রি চাকরি করে, যে প্লেয়ারে যে ড্রাইভার ওই যে আমার বন্ধু আমার টিকিট মানে টিকিট ধরে তো সে আমার বলো যে সাগরটা চাকরি আছে তুমি করবা, কিসে বলো যে টিভিতে, হ্যাঁ করবো ফোন টিভিতে এসে আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউতে আমার চাকরি হয়
টিভিতে,
জি
কিসে ড্রাইভারই
ড্রাইভার, তো উনি ছিল স্পন্সর তো ওনার বাড়ি ছিল কাপাসিয়া, তো ওনার ডিউটি করি খেলা আমার বেশিরভাগ খেলা ডিউটি আমরা করার পরে ওনার বাড়িতে পাঠায় একদিন আমার কাপাসিয়া, তখন আমি বাড়িতে গেলাম বাড়িতে মানে বাসে গেছি বাসে আসি, আসার সময় তো বাসে রোজার সময় আমি প্রথম সিটে উঠছি, মানে বাসে উঠে 2টা সিট পরে আমি বসি তো বাসটা তার নিয়ে একা যে গান শুনতেছি, তো আমার পাশে একটা মেয়ে উঠছে মানে আমার পরে একটা মেয়ে উঠছে বাসে, পুরো বাস খালি মেয়েটা কোথাও বসে না মেয়েটা আমার পাশে বসছে, বসার পরে কোনো কথা নেই চুপচাপ দুজনে বাবা দুজনে গান শুনতেছি। গাজীপুর আসার আগে যেই মানে আমাদের পাশে যে একটা বাস যায় যাবো জ্বালানা খুললাম ময়লা আসতেছে আমি জ্বালানা টাইনে দিই, এই দেখি মেয়েটা আমার দিকে টাকা এলো, পরে আমি বললাম আপনি কি ঘুমাবেন বলছেন না, তা ঠিক আছে আমার ফোনটা দেখি না আমি একটু ঘুমাই, মেয়েটার কাছে মাথা দিয়ে আমি ঘুমাচ্ছি দিন না মেয়েটা কিছু বলতেছে না, বললাম যে এত বদল ঠিক আছে দেখি কি করা
যায়,
পরে আমি কি করলাম মেয়েটা কাঁধে হাত দিয়ে আবার ঘুমালাম না কিচ্ছু বলে না, পরে আমি বললাম না ঠিক আছে আর ঘুমাবো না, গাজীপুর পর্যন্ত আসতে আমিও ঘুমাবো না, মেয়েটা নামার কথা গাজীপুরে গাজীপুরে টিকিটে কাটছে, পরে মেয়েটা বলছে না আমি গাজীপুর নামবো না আমি একটু ঢাকা যাবো আমার আপুর থাকে তো আপুর বাসায় যাবো, ফোন দিয়ে বাসায় বলে এসেছি আমি তো আপুর বাসায় যাচ্ছি, মেয়েটা আমার কাছে মাথাতে ঘুমাইলো আমি আবার মেয়েটার কাঁধে হাত দিয়ে মানে এই মাথাতে চুলগুলি ইয়া করতেছি, মেয়েটা আর কিছু বলে না, পরে আমরা উত্তরা নামি নামার পরে মেয়েটা বলতেছে যে অনেক ভালো লাগছে যে নাম্বারটা দাও, মেয়ে আমার নাম্বার না আমি মেয়ের নাম্বার নিই।
Yes, please continue.
আমি মাসুদ জানা ভাইয়া আমরা আরো একটা এসএমএস পোল চাই, স্টুডিও একটু অন্যরকম মনে হচ্ছে।
Fine, I don't have any problem for another SMS poll. প্রিয় শ্রোতা ও এখন যে জায়গাটায় আছে সেটা থেকে সামনের দিকে আরো বেশি নাস্তি স্টোরি, সো আপনারা যদি চান চাইলে এটাকে থামিয়ে দিতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু লিসেন ইট দেন আমাদেরকে এসএমএস করে জানাতে হবে। ইন ফ্যাক্ট আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে আজকের এই স্টোরিটাকে উপস্থাপন করছি, কজ ওর লাইফে যেটা হয়েছে সেটা ওর লাইফটা কতটা শেষ করে দিয়েছে সেটার যে রিগ্রেট পার্ট সেটা আসবে একটু পরেই। আপনারা যদি মনে করেন যে না ওকে কন্টিনিউ করতে দেওয়া উচিত তাহলে ইয়েস লিখবেন, যদি মনে করেন যে কন্টিনিউ করতে দিবেন না তাহলে লিখুন নো। আমাদের এখানে এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে হিসেব করে জেনে নেব কত পার্সেন্ট বলেছে ইয়েস এবং কত পার্সেন্ট বলেছে নো, এবং সেই অনুসারে আমরা কন্টিনিউ করব। এই মুহূর্তে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, মাত্র চার মিনিটের বিরতি। চার মিনিট পরে আমি আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আবারও ফিরে এসছি আমরা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও ফ্যামিলি 9.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফিউজ করছে সাগর। সাগরেরটা আমরা সেকেন্ড টাইম এসএমএস পোলের মুখোমুখি হয়েছি, আমাদেরকে লিসনার পোল থেকে বলেছে, স্টুডিওতে যারা প্রেজেন্ট আছেন তারা বলেছে আরও একবার এসএমএস পোল আহ্বান করেছেন। আমরা কম্পিউটারের কাছ থেকে এই মুহূর্তে জানবো এসএমএস পোলের রেজাল্ট।
No, 20%. No comments. 4%.
ফাইন, যদিও আপনারা কনফিউশনে ছিলেন, লিসনার পোল, স্টুডিও পোল আমি যেটা বলি, স্টুডিও পোলই বলবো আমি, কারণ আপনারা স্টুডিওতে উপস্থিত আছেন, এবং আপনারা কনফিউশন থাকলেও আমাদের লিসনাররা কনফিউশন না। 76% বলছে ইয়েস, ইট হ্যাজ টু বি কন্টিনিউড, নো বলছে 20%, এবং নো কমেন্টস হচ্ছে 4%। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা কন্টিনিউ করতে পারি। ওকে সাগর, প্লিজ কন্টিনিউ।
তারপর মেয়েটা বলল যে আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। তারপর মেয়েটা আমার নাম্বার নিয়ে গেল, আমি মেয়েটার নাম্বার নিয়ে গেলাম, আমি চলে গেলাম। চার দিন পরে ছাত্রদের মেয়েটা আমি বলতেছিলাম আমি বাড়ি যাবো, কবে? 15 তারিখে।
মানে এই সময়টাতে মেয়েদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আপনি?
হ্যাঁ। ওকে, বলতেছে 15 রোজে আমি বাড়িতে যাবো, 15 রোজে বাড়িতে যাবো, তা ঠিক আছে। তো এই মেয়েটার সাথে আমি ভিডিও কলে কথা হতো, তো ফোনে তো কথা হতো প্রতিদিন। আমি বললাম যে যাবা, তা আমার একটা ইচ্ছা, তুমি কি ফোন করে যাবা? বলো যে কি? বলো যে তোমার কাছ থেকে তোমার দেওয়ার মতো কি আছে বলো। তোরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি, দেখে জানাবো। তোরা ওইজন বাসে উঠে তখন আমার ফোন দিচ্ছে, আমি বাড়ি যাচ্ছি। আমি বললাম যে আমি কি বললাম, তুমি কি রাজি না রাজি না? বুঝলাম এয়ারপোর্টে আইসা ফোন দিচ্ছি যে রাজি বা রাজি না আমি জানাচ্ছি, কিন্তু কোন জায়গা থেকে আসছিল। তারপর এয়ারপোর্টে এসে ফোন দিচ্ছি যে আমি রাজি, তুমি কোথায় নিয়ে যাবা দেখো। তারপর আমি আমার একটা বন্ধুরা ফোন দিলাম যে এই অবস্থা কী করা। তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে আসাই, আমি দেখতেছি। তারপর উত্তর নিয়ে আসি, নিয়ে আসার পর আমার বন্ধু একটা জায়গা ঠিক করেছে, আমি ওখানে যাই। যাওয়ার পর ওর সাথে আমার ইয়ে হয় আর কি। তারপরে ওখানে প্রায় 3 ঘন্টা ছিল মেয়েটা।
জি,
3 ঘন্টা থাকার পরে মেয়েটা আবার বাড়িতে চলে গেল, আমি বাসে উঠে দিয়ে আসি। ও মেয়েটা মানে মার সাথে যে গল্প করছে ডাইরেক্ট, মেয়েটা এমন ছিল যে আপনি যদি বাল মানে একটু লোক দেখান, মেয়েটা যা কথা সব সে বুঝে দিল। মেয়ের মা দেখতেছে মেয়ের তো শরীর যেমন একটা ভালো না, কাহিনী কি মেয়ের মা জিজ্ঞেস করছে, মেয়ের মার সাথে মেয়ে বলে দিচ্ছে যে এই কাহিনী। মেয়ের মা আবার ফোন দিল যে বাবা তোমার নাম কি মুখ, তুমি কি এই কাজ করছো? মিশতে আমি বললাম যে হ্যাঁ, করছে অসুবিধা নেই, আপনি আমি আপনি আপনার মেয়েকে বিয়ে করবো, চিন্তা করবো না যে বিয়ে করবো না, আমি বিয়ের সাথে করি না, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, তো আমি এখন বিয়ের সাথে করি না, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আপনি চিন্তা করেন আনটি। মেয়েটা আবার ঢাকা থেকে লেখা পড়া করতো, সেই কথা বলে মেয়ের মা সান্ত্বনা দিলাম। পরে আবার মেয়ের নিয়ে আসলাম, আমার উত্তর হাতে নিয়ে আসার পরে আবার ছিল। তো মেয়েটা এমন, মেয়েটা বললাম তুমি ট্যাবলেট এগুলো বন্ধ হতে যা যা লাগে তুমি এগুলো খাইবো। মেয়ে চিন্তা করো না এগুলো খাই আর কি দরকার,
বিয়ে তো করবি।
মেয়ে আর খাইতো না। এরকম 4 বানার পরে 5 বারের মাথায় মেয়েটা বলতেছে আমার না কেমন লাগে, কি লাগে? আমার শুধু বমিও লাগে, আমি কি বলবো? হ্যাঁ, মেয়েটা কি করলো আবার বান্ধবীর সাথে আলাপ করলো, বান্ধবী ডাক্তার ওখানে।
এর আগে আপনি এরকম অবৈধ ভাবে সম্পর্ক করে দুটো বেবি অ্যাবর্শন করেছেন? ওকে,
তারপর ডাক্তার দেখলো যে হ্যাঁ এই অবস্থা, মানে বেবি পেটে ওই 1 মাস 2 দিন না 3 দিন জানি। মেয়েটার সাথে প্রায় 3 মাসের রিলেশন ছিল আমার। ওই কথা শোনার পরে মেয়ের নাম্বার বেলা সিটে হলাই সাথে আছে,
মানে সাথে সাথে ব্লক করে দিলাম নাম্বার,
সাথে সাথে ব্লক করে দিলাম, যাতে আমার ফোনে না পায়। যে কোনো নাম্বারে ফোন দেবো ওইটাই হলাই দিব, হলাইতে পরে মেয়ে সে একবারে বাদ দিয়েছে। মেয়ের
খোঁজ নেন নি?
খুঁজেই নেই মেয়ার, যে তোমার এত গল্প হচ্ছে তারপর তুমি এগুলো খাও নাই, এখন তুমি এই অবস্থা বিপদে বেড়ে আমার বলতেছো, জিদ্দা আমি আরো খুঁজে নিয়ে নেই। তখন ওই যে চাকরিটা ছেড়ে দিই আমি, আমি আবার একটা প্রাইভেট চাকরি নিই।
ওকে,
ওই 14 নম্বর সেট করেই একটা মেয়ে স্কুলে পড়ে, ক্লাস 5 পড়ে মেয়েটা, ওই মেয়ের মানে আমার যে নাম্বার মেয়েটার নাম্বার সেম, শুধু আমার নাম্বার লাস্টে 3, মেয়েটার নাম্বার হচ্ছে লাস্টে 8। তা আমার আমরা যে দোকানে বসে আড্ডা দিতাম ওখানে মেয়েটা আসলে মানে মেয়েটার ফোনে টাকা ঢুকেছে। আমার বন্ধু যে বন্ধু সে বলতো ফোন দেয় যে আপনার নাম্বারে সেম নাম্বারে লাস্টে শুধু একটা 8 দিয়ে একটা ফোন দেন। এই কাহিনি ফোন দিলাম, ওই মেয়ে টাকা ঢোকে, আমি এর বড় বোনের কাছে দিছে মানে মেডিকেলে যাইব, মানে ওর বাচ্চা অসুস্থ। মেডিকেলে গেছে যাওয়ার পরে আমি যখন মেডিকেলে তো অনেক ফোন দিলাম, মেয়েটা বললো যে ভাই দেখেন ফোনটা তো আমার ছোট বোনের, তো আমি নিয়ে আসি, একটু মেডিকেল আছে তো এই জন্য আমার ফোন না আমি নিয়ে আসি। তো বললো যে আপনি কি ওরে চিনেন? আমি বললাম না আমি চিনি না, কিন্তু নাম্বারটা সেম, তো এক ঘন্টা ফোনটা দেখলাম যে কি এটা। কথা বলে আমি ফোন কাটিয়ে দিলাম, মেয়েটা এক ঘন্টা পরে ফোন দিয়েছে, এবার আপনি কি আপনি পরিচয় দিবেন, আপনি কি চিনেন আমার বোনের? আমি বললাম যে না সত্যি আমি চিনি না, নাম্বারটা সেম দেখে আমি ফোন দিলাম। ফোন মেয়েটা বললো যে আপনার কথা বলতে অনেক সুন্দর তাহলে একটু দেখা করবেন ভাই, তা আসেন তো দেখি আপনি কে, আপনার চিনি কিনা, না আপনি আমার সাথে শিকারি করতেছেন। আমি কি করলাম তখন ওই ভাড়া গাড়ি চালাই আমি, ভাড়া গাড়ি চালানোর সময় নতুন গাড়ি আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে গাড়ি নিয়ে মেয়ের সাথে দেখা করলাম। মেয়ে তো গাড়ি দেখে পুরো পাগল, মেয়ে মেয়ে জামাই থাকে আবার বিদেশে, দেশের বাইরে থাকে, মেয়ের একটা বাচ্চা, বাচ্চাটা বয়স ওইটা নিয়ে ছিল 1 বছর 1 মাস না 2 মাস জানি ছিল পোলা আর কি। তো ওই মেয়েটার সাথে মানে মেয়েটা দেখে মেয়েটা পুরো মানে টাসি খেয়ে গেছে গা। পরে মেয়েটা তো মানে মেয়েটা সারাক্ষণ খালি ফোনে কথা বলতো আমার সাথে, আর আমি মেয়েটার সাথে যখন সম্পর্কে তখনই মেয়ের সাথে কথা বলতাম, মেয়েটা আর ভালো ছিল আর বাচ্চাটা ছিল এটা আমি জানতাম না, দেখিনি, পরে দেখছি বাচ্চা। তো মেয়েটারে আমি অফার করলাম, মেয়েটা আমার অফার রাজি হয়ে গেল। তো ওই যে ভাবির বাসা যেতাম ওই ভাবির বাসা নিয়ে গেছি আর প্রথম যাওয়ার পরে ওভাবে তাই ওর সাথে 4-5 মাসের মতো রিলেশন ছিল ওর সাথে, 5 মাসে অলরেডি 3 মাসে বিয়ে হয়ে গেছে।
মানে এটা আপনি আপনি নিজে থেকে সতর্ক থাকতেন এই ধরনের সম্পর্কে যাওয়ার সময়?
না,
আপনি নিজে থেকে একেবারেই সতর্ক থাকতেন? দেখুন মানে কি আপনি জানেন এটা এটা কি ধরনের ভয়াবহ আপনার জন্য কতটা রিস্কি?
এটা জানতাম কিন্তু আমি কখনো,
কিংবা আপনি যাদের সাথে করছেন তাদের জন্য কতটা রিস্কি?
আমি জানতাম কিন্তু আমি এগুলো কিছু মনে করতাম না,
কিছু মনে করতাম না। এইটার ব্যাপারে একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকেই সচেতন মরণ ব্যাধি এইডস হতে পারে এই অনিরাপদ যৌন সম্পর্ক থেকে। শুধু এটাই নয়, আমরা এইডসের তো ভয়াবহতা কিরকম, এইডস মানেই যে মৃত্যু এটা তো আমরা জানি, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই এইডস ছাড়াও এসটিডি যেটাকে বলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা আরো ভয়াবহ, গনোরিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অসুখ হয়, এবং এমনও হতে পারে একটা মানুষ জীবনে হয়তো কোনোদিন কোনো সম্পর্কের মধ্যে জড়ায়নি, একবার এইরকম একটা সম্পর্কের মধ্যে গেছে, সেটা ইলিগেল হোক আর লিগেল হোক, এই সম্পর্কে গিয়ে সে সারাটা জীবনের জন্য স্ম্যাশ হয়ে যেতে পারে। সুতরাং অনিরাপদ কোনো ধরনের কোনো শারীরিক সম্পর্কে ভুলেও কেউ কখনো যাবেন না, এবং একবারের জন্য যাবেন না। ও গেছে এবং র্যান্ডমলি গেছে, সেটা ওর জন্য হয়তো কোনো ইফেক্ট তৈরি করেনি, বাদও করেছে কিনা সেটা হয়তো আরো সময় পরে গিয়ে বোঝা যাবে, কিন্তু যাদের সাথে ও করেছে তাদের মতো যদি কেউ এরকম থেকে থাকে যে না তারা ওর সাথে ফার্স্ট টাইম গিয়েছে, ইনফেকশন থেকে শুরু করে যে কোনো ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের সবারই সচেতন থাকা উচিত। বলুন তারপর?
তারপর
এটা ফোর্থ টাইম কনসিভ ছিল আরেকটা মেয়ের জন্য,
যখন
এগুলো আপনি তোয়াক্কাও করতেন না যা যা হয় হয়ে যাবে,
মানে যেটার সাথে আমি একবার কথা বলতাম এটা একবার যখন আমার মানে আমার মনে যা চাইতাম পাইতাম, দ্বিতীয়বার ওর সাথে আমি
যোগাযোগ করা
সম্ভব রাখতাম না, বাদ দিতাম একবারই। ও যখন প্রথমটা নিয়ে যায় দ্বিতীয় টাইমের সময় আমার এক বন্ধু ওই বাড়ি সিরাজগঞ্জে, তো সে বলতেছে আমি তখন কিন্তু তেমন নিশা পান একটা আর কি করতাম না, মাঝে মধ্যে হয়তো মন চাইলে 2-3 মাসে একটা মানে গাঁথা খাইতাম একটু অত। আমার ওই বন্ধু বলতেছে তা তুই যখন এগুলিতে যাস তোর একটা জিনিস খাওয়ার জন্য, কি বলতেছে ইয়াবা ইয়াবা কেমন? আমার একটা বন্ধু জিজ্ঞেস করলাম, ওরা আগের থেকে গেছিল শুনতো, ওরা আগের থেকে খাইতো, সে বলতেছে ইয়াবা খাইলে আপনি মেয়েদের কাছে গেলে অনেক সময় থাকতে পারবেন, অনেক কিছু ভালো লাগবে, মানে আমার যা বোঝা নেই কাম বোঝাই দেয়। আমি ওই পর্যন্ত ড্রাইভিং চাকরি করতে অনেকদিন বা বাসের এই লাইনে বলতেন, আমি কখনো কোনো দিন এবার দেখিনি বাস্তবে, আমার প্রথম ওই বন্ধুটা বাসায় নিয়ে যায় আমার প্রথম খাওয়ার, আমি প্রথম খাইয়ে দেখলাম যে হ্যাঁ অনেক ভালো লাগে, খায়া অনেক গল্প করতেছে, অনেক ইয়ে করতেছে, মজা করতেছে, খুব ভালো। আমার 5 দিন খাওয়াইলো ফ্রি, মানে কোনো আমার কোনো টাকাই দেওয়া লাগবে না, আমি খালি সিগারেট খাইতাম। 6 দিনের মতো আমি করলাম, তাহলে আমি টাকা দিই আপনারা খাওয়াবেন না, আমার আমি খাওয়াবো না। পরের দিন আমি 5টা কিনে নিয়ে গেলাম, 15 টাকা কিনে নিয়ে যেয়ে খাইলাম বললিয়া। তখন ওই মেয়ের সাথে কিন্তু তখন ওই জন চাকরি রয়েছে, হওয়ার পথে কিন্তু ওখানে ওই মেয়েরে বাড়ি যেয়ে বলতে সেই কাহিনী যে আমার টাকা লাগবে এটা ফালাইছে, নাহলে তুমি কি করবা করো, নাহলে আমার কিন্তু মরতে দিবো, বাপে আমার চিনি। ওর বাপের কিন্তু আমরা ভাই ডাকি আমার বাপের চিন্তা করলে আমি চিন্তা করলাম তাহলে টাকা দিয়ে ফালাইতে থাকা আর যদি যেটা জানা জানিয়ে দিলে তো আমার মাস দিব তাড়াতাড়ি আমি 1500 টাকা দিলাম এটা ফালাই দেব ফালাই দিয়ে ওই খুশিতে আমরা ওই তিন বন্ধু মিলে যাই বাসায় যাই তিন বন্ধু ইয়া বাসায় খাইয়া দেয়া তারপরে পরের দিন ইতে চিপ হয়েছে একটা ইতে জামু পঞ্চগড়ে এক শব্দের জন্য গাইনে পঞ্চগড় জামু তো কে যাইব যে একটা মেয়ে মানে পুলার সাথে রিলেশন করতো বিআরটির অফিসার মেয়েটা লেখাপড়া করে ইউনিভার্সিটিতে যার সাথে প্রেম করতো উনি একটা গাড়ি গিফট করতে আর কি মেয়েটা একসাথে বাড়িতে যাবে শুধু মেয়ে আর কি ওই না মেয়েটা নিয়ে আমি বাড়িতে যাবো একসাথে জন্য আমি দেশে যাওয়ার পরে ওই মেয়েটার সাথে সারা গল্প করতে করতে মেয়েটা মানে এরম একটা সিচুয়েশন নিয়ে আবার আবার খাইতো আমি জানতাম না তো বাসায় মানে আমরা রাত সকালের আগে আমরা বাসায় পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে মেয়েটা বলতেছে তুমি কি নেশা পানি করো আমি বললাম না তাহলে আমার রুমে আসো আচ্ছা তোমার জিনিস দেখো তো মেয়েটা বলতেছে আমি ইয়া খাবো আমি বললাম যে এটা তো আমিও খাই এটা বলতে ঠিক আছে চলো দুজনে খাই রাত্রে দুজনে খাইলাম মানে ভোর রাত্রে দুজনে খাইলাম খাওয়ার পরে ওই দিন সারাদিন ঘুরছি সারাদিন তো ঘুমাই সারাদিন ঘুরে গেলে সন্ধ্যাবেলা আসতে আসে খাওয়া দাওয়া করে শুভার সময় মেয়েটা বলে আমার কাছে তো আর 15টার মতো আছে আর দুটা খাইলে দুজন খাইয়া রাত্রেবেলা শুরু করি আমি শুয়েছি মেয়ে খাটে মেয়ে শুয়েছিল নিচে আর কি রাত্রেবেলা দেখি যে আমার গায়ে একটা রাত হাত দিয়ে এবং শুয়ে রেখেছি হাতটা ধরে দেখেছি কি এটা দেখি যে উনি আমি বলতেছি আপু আপনি এখানে না তো চুপ করো কোনো কথা বলবো না আমি যেভাবে বলো তুমি ওভাবে চুপ করে থাকবা ওখানে ওই মেয়ের সাথে আমার এরকম সম্ভব হয় আর কি ওখানে আবার আমি ওই মেয়েটার ভাইয়ে নিয়ে গেছিলাম ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁ মেয়েটা প্রশ্ন মানে ওই মেয়েটার ভাইয়ের মেয়ের সাথে রিলেশন করতো এনে ঠাকুর এনেম লাগে এনে লাগার পরে ওই গাড়ি সহ আমার সহ থানায় নিয়ে যায় উনি হাইকোর্টের সহ রাত্রির সহ থানায় নিয়ে যাওয়ার পর থানায় আমরা দুপুরে 1টা বাজে ধরে নিয়েছে রাত্রি 4টা বাজে শাসে থানা থেকে এই পর্যন্ত থানায় ছিলাম আমি জীবনে ফার্স্ট টাইম থানায় যাই তারপরে ওখান থেকে জামানা শেষ করার পরে আমি শুধু টাকা চলে আসি তো ওই 14 নম্বর সাইকেল তো আমি কিন্তু 14 নম্বর সাইকেলে থাকি তো আগে বাসায় একদম গেলাম যাওয়ার পরে ওখানে যে পাশের রোডে নতুন সাইডে আর কি একটা মেয়ে নিয়ে আসে কোন এর থেকে আমি এটা হলো লঙ্কুর কুড়িগ্রাম থেকে সাইডে পোলা বানাই তো বলতেছে আমি আর বিয়ে করছি তো গাজীপুর থেকে নিয়ে আসি দেখাইতে আমি আবার যে সাইডে যে দারুণ থাকে ওরা দিয়ে বাবুদের মেয়েটার নাম্বারটা নিলাম যে আপু আপনি তো আসতেন আবার তার নাম্বার দিয়েছিলাম কথাবার্তা বলবো না এরকম একটা বলতে মেয়েটার নাম্বারটা নিলাম নেওয়ার পরে ওই মেয়েটার নাম্বারটা আমার দিল তারপর মেয়েটার প্রথম ফোন দিলাম ধরে না দ্বিতীয় ফোন আমি বসছি তোর কথা হতে বলার পরে ওই মেয়েটার সাথে এমন একটা রিলেশন মানে পুরো মেয়ে মানে আমার কাছে বিয়ে হওয়ার জন্য প্রস্তুত আমি বিয়ে করছি তখন আমার মেয়ে হয়ে
মেয়ে হয়ে কথা
মেয়ে হয়েছিল মেয়ে বিয়ে করছি মেয়ে হয়েছে সবাই জানে কিন্তু মেয়েটা তারপরও রাজি তারপরে ঠিক আছে ওকে ওই মেয়েটার সাথে প্রায় আমার 1.5 বছর সম্পর্ক ছিল ওই কিছুদিন পরে মেয়েটা মানে আগে বলতে ভুলে গেছিলাম মানে জীবনের ফার্স্ট টাইম মানে বেশিরভাগ ওই মেয়েটারে বেশি কষ্ট দিয়েছি আমি একে একে দুইবার গরিব ফেলাইছি আমি ওই মেয়েটার মেয়েটা আগে একবারে গরিব ছিল না আমার এত বিশ্বাস করতো যে মানে ওই আমার আমার জন্য জীবন দিতে পারতো এরকম বিশ্বাস করতো তা আমি সবচেয়ে বেশি ঠকাই ছিল অন্যগুলো যেগুলো ওর কথা মানে বেশিরভাগই মনে পড়ে বা গ্রামের চাকরি করে যা টাকা হয়তো সবই আমার কিন্তু বাড়িতে 1 টাকা পড়ে কোনো তারপরে এই কাহিনী এখন ওই মেয়েটা আমার মানে শুনলে মাঝে মধ্যে তারপর কথা হয় মেয়েটা বিয়ে হয়েছে বলে তো মেয়েটা উত্তর বহুবার আমার বাসায় এসে আমার বাসায় গেছে মেয়েটা অন্য পুলার সাথে কিন্তু কেউ বুঝতে পারে আমি বলছি যে আমার বন্ধু বউ এরকম ভাবে তো যে এবারে প্রথম খাইছিলাম তারপর ওই বন্ধু বলে বলতাম যে আইসা যে এবার তো ভালোই লাগে এবার খাই আছি এই কাহিনী পঞ্চগড়ে যায় এই এই কাহিনী করছে আমার সাথে ওই পঞ্চগড়ে যায় নিয়ে গেছিলাম তার সাথে আমি এবার খাইছি পরবর্তী হলো ঠিক আছে লাখ খাও খাই এরকম একদিন একটা আর একদিন দুইটা এরকম করতে করতে বেশ ভালো খাই প্রতিদিন প্রায় 4টা 5টা করে খাই সকালে দুপুরে রাতে যখন ইচ্ছা হয় তখনই খাই খাওয়ার পরে এটা খাইলে আস্তে আপনি যখন খাবো তখন সে ভালো মানে এটা নেশাটা যখন কাইটা যায় এমন খারাপ মানে কিচ্ছু ভালো লাগে না কে কি লাগে না লাগে মানে তখন মেজাজ খা নিয়ে এমন মেজাজ হয় খুবই গরম থাকে মেজাজ কিছু বললে রাগ উঠে যায় না তখন খালি ওই না ওটা খাইতে ইচ্ছা কিছুদিন পরে যখন রেন্টে কেটে যাই তখন যে প্রাইভেট চাকরি করিয়া আমি ইয়াবা খায়া বা যে ফ্যামিলি খরচ দিয়ে আমার হাতে টাকা টোকা থাকে না একবারই তখন আমি রেন্টিকেটের গাড়িতে খেলাম রেন্টিকেটের গাড়ি যখন আবার রেন্টিকেট তাই বুঝতে আবার গেলাম রেন্টিকেটে যে আমার টাকা বেশি দরকার আমার রেন্টিকেটে দায়িত্ব দিব আমি রেন্টিকেটে যাই রেন্টিকেটে আমি যে যেই লাইনে টিপে যাবো ওই লাইনেই আমার মানে লোক আছে আমাদের স্টেশনের আগের যে সিনিয়র ড্রাইভাররা ওরা প্রত্যেকটি জায়গায় বাংলাদেশে মানে সেখান থেকে তো লেবন তো রাতে কোন জায়গায় কী হয় না সব কিছু মুখস্থ আমি যেদিকে যাইতাম ঠিক মানে ফোনে করিতে আমি অমুক জায়গায় যাইতেছি তো আমি অন্য গেলে কি খাইতে পারো একটা ড্রাইভার আছে মানে অন্য বাস ছিল, একটা ড্রাইভার আছে ওরা খালি শুধু ইয়াবা খান, আর একজন আছে গাঁজা খায়, একজন আছে মেয়ে গণে আসা। তা আমার যে জায়গায় যে যেটা লাগতো আমি ওই লোকের ফোন দিতাম, যে ইয়াবা খাইতো ওরা ফোন দিতাম, আমি রংপুর যে ফোন দিতে পারি আমি তো দরকার দুইটা হচ্ছে রংপুরে খাড়া অমুক জায়গায় খাড়া দেখবি আধা ঘন্টার ভিতরে তোর নিয়ে আসি। তা আধা ঘন্টার ভিতরে দেখতাম যে ঠিকই নিয়ে যাবো, তো আমার সাথে আবার একটা পোলা থাকতো, ও পোলাটার সাথে নিয়ে যেতাম। একদিন ইতে যায় ধরা গেছি, এবার সব দিনাজপুরে যায় ধরা গেছি, আমরা এবার নিলাম গাড়ি টান দেয় মধ্যে পুলিশে ধরেছে, ধরেছে সাথে সাথে পায়ে রয়েছে, এবার ছাড়বো না, ওরা ছাড়বো না ছাড়বো না, ওখানে সারাদিন আটকায় রাখছে। আমি ওই যে ঠাকুর গাছে ধরা গেছিলাম গাড়ি নিয়ে, ওইখানে যে আমার লোকের নেতার সাথে পুলিশ হয়েছিল, ওই নিয়ে তারা ফোন দেয়, পরে ওখান থেকে আমি ছুটে আসি, আসার পরে আবার ঢাকা আসি, ঢাকা এসে বলতেছিলাম যে ভাই এই কাহিনী হয়েছে আমি কি করা, তো ঠিক আছে বাদ দে। তো একদিন গেলাম আমি ইতে কুমিল্লা গেলাম আখাওয়ালা বর্ডারে, যে পার্টি নিয়ে গেছে পার্টি আমার গাড়িতে 50 পিস ডাল আবার 5,000 পিস মতো আবার আমার গাড়িতে
তুলে দিয়েছে,
তুলে নিয়ে আমরা ঢাকা আসি। আমি নিজেও জানি আমি ওখান থেকে এগুলো যে নিয়ে আসি তখন আমার বাজেট হলো আমার 200 দিব,
200
আমার দিব,
200 আপনাকে দিবে, এই জন্য আপনি এই রিক্সটা নিয়ে আসেন।
এই রিক্সটা নিয়ে নেওয়ার পরে
তখন আপনি ইয়াবা খান,
ইয়াবা খাই
আর কি খান,
শুধু ইয়াবাই,
শুধু ইয়াবা দিয়ে নিচ্ছেন তখন।
আমার আমার গাঁজা উনি আসুন না, আমি অন্য অন্য মদ বা বিয়াকে বিয়ার টিয়া যা কোনো আমার ওগুলো কিচ্ছু নেই আসুন, আমি ছোটতে একটু একটু গাঁজা খাইতাম আমি বুঝি ইয়াবা ঢাকায় এসেছি। তখন 220 কথা ওরা কি করলো মানে ওই ইয়া পারে উত্তর আসার আগে দিয়েই কাঞ্চন ব্রিজ আছে, কাঞ্চন ব্রিজ আগে দিয়ে কি করলো এক জায়গায় গাড়ি খাড়া করলো আমাদের পাঠালো সিগারেট লেগে, দেখলাম যে আমার পিতা একটা গাড়ি ফলো করতেছে আস্তে আস্তে, আমার আমার সিগারেট লেগে পাঠাইছে, আমি আসে দেখি যে ওই যা মাল ছিল সব ওই গাড়িতে দিয়ে দিয়েছে, আমার গাড়িতে আর কিচ্ছু নেই। আমি ঢাকা আসি ডাইরেক্ট আমার বাসায় যাবো, বাসায় আসি বাসায় আসার পরে ভাড়া টাড়া দিয়ে তুমি যাও গা কি আমার জিনিস ও কি আর জিনিস বলতে কি নিয়ে এলেন ও কই কি নিয়ে আসি, ব্যাগ গেলা খুলে যে কিচ্ছু নেই গাড়িতে সব দিয়ে আসি ওই জায়গায়, আমার তো পুরা মাথা নষ্ট।
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। Stay tuned on ABC Radio FM 89.2.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর জি কি বি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সাগরের কথা শুনছিলাম আমরা, হ্যাঁ সাগর বলুন। তারপর
তারপরে আসার পরে বলতেছে যে নাই মা চন্দ্র টাকা না দিয়ে বলছে বেঙ্গালেছি, আমি যে আমার যে বন্ধুটা প্রথম আমার খাওয়াই ছিল ওই মানে রানিং ওইগুলো ব্যবসা করে, তারপর ওরা দিলাম যে ভাই তুমি কোন জায়গাতে নিয়ে আসো, আমার বলো আমি যাই আমি ওখান থেকে নিয়ে আসবো, তাতে আমার টাকাটা কম লাগে কারণ আমার জিনিস লোক অনেকগুলো। পরে আমি দিলাম ওর 1,600 দিলাম, ওই 200 করে দাম দিলো আমার 8 দিল, নিয়ে আসি আমি প্রথম জীবনে যে জায়গায় বেছে ওখান থেকে। তারপরে নিয়ে আসার পর নিয়ে আসলাম ওদিন থেকে দেখে যায় আমার সাহস অনেক, ও কি করলো তখন আমার দিয়ে ডাইরেক্ট ডিল করা টাকা দিয়ে দেয়, আমার এমনও গেছে যে আমার সাথে 220 ছিল 500 বসে ছিল আমার সাথে, আমি নিয়ে 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 আসতাম ওরা দিতাম, ওরা কি করতো আমার আমার খাওয়ার যে গোটা লাগবে আমার দিয়ে দিত, তো আমার খাইলে টাকা লাগে না, যে গোটা ইচ্ছা গোটা খাইতে পারি আমার কোনো টাকা প্রয়োজন হয় না। কিন্তু আর কন্টিনিউ যে আর একটা বন্ধু ছিল যে ব্যবসা করে, ও আমার বলতেছে যে আমরাই তো বলছিলাম যে এগুলো খাওয়ার জন্য, তা আবার আমি বলতেছি এগুলো ভাই খায়েন না এইসব লাইনের তো ভাই যায় পড়েন, তো আমার কিছু বন্ধু আছে এগুলো যে এইসব কথা বলে, আর কিছু আছে যে তো তো খাইলে টাকা লাগে অসুবিধা কি, মানে কিছু আছে যে ভালো হইতে পারে কিছু এখনো করে খারাপ হয়েছে আরো খারাপ। আমি এই বিষয়গুলো রাত্রে তো এটা খাইলে আমি আমার দিন যায় 1-15 আমি ঘুমাই না, আর আমার চেহারা আগে ছিল অনেক সুন্দর বা অনেক ভালো ছিল, আর এখন চেহারা লোয়ার পরে মানে যেগুলো দেখলে কেউ যায় কোনো নেশা করে, তো যেগুলো ভালো বন্ধু হেগো কথা চিন্তা করি, যেগুলো খারাপ কথা হেগুলো হেগো কথা চিন্তা করি না, আমার জীবনের গল্প শুনি এগুলো শুনতে শুনতে কিছুদিন মানে চিন্তা করি আসলে আমি কি করতেছি বা কি ছিলাম আমি কি হয়ে গেলাম, আমি যে একটা বিয়ে করছি আমার একটা মেয়ে আছে, সে কি মানে চিন্তা করতে করতে চিন্তা করলাম না আমাদের মেয়ে এসে মেয়ে বড় হইতেছে তাহলে আমি আর মেয়েদের যে এটা ওইটা আর রাখবো না, আমি মেয়েদের সাথে কোনো মেয়েদের সাথে রিলেশন করবো না, এগুলো শুনলাম না করে মানে মোটামুটি ভালো একটা লাইনে চলে আসি যে ওইটা যেমন কিন্তু এই যে ইয়াবাজে খাওয়া এটা সারা মানে মানে না এটা খাইতে তারপরে ওই মেয়েদের নেশা টোটালি ছেড়ে দিয়েছি ওই প্রথম যে মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল ওর যে ছোট বোন ওই আমার সাথে মানে সেই স্টাইলে কথা কয় মানে আমাদের প্রতিদিন ফোন দেয় যে কি অবস্থা কি করতেছেন তারপর আমি চিন্তা করলাম যে নিজে যা করলাম যে আমি দিল্লিতে বাইরে পুরো মেয়ে দিলেন একটা আবার সে ডিস্টার্ব করতেছে আচ্ছা এটা লাস্ট চিন্তা করে আবার ওই মেয়েদের ওই মেয়ের সাথে আবার লাগছে আর কি তো প্রায় 13 দিনের মাথায় আমি আবার ইতে যাই 15 দিনের জন্য টেকনাফ মানে কক্সবাজার ওদিকে যাই খাগড়াছড়ি বান্দরবান ওদিকে আপনি 15 দিনের লাগে ওদিকে যাই মানে সব ঘুরে মানে একটা কলেজের কাজে আছি গাড়ি নিয়ে সব কিছু ভিজিট করে আমরা ঢাকা চলে আসবো তো চিন্তা করলাম যে আমার যে বন্ধুরা আছে ওকে সকাল আপনি যান আপনি যেহেতু যাচ্ছেন ওদিকে তো আপনি 15 দিন যদি আপনি এগুলো না খান তাহলে আপনি অনেকটা কন্ট্রোলে চলে আসবেন বন্ধুরা ঠিক আছে ভাই আমি তো যাইতেছি দিয়ে আল্লাহ কি করে গেছি জায়গা নিয়ে গেছি ওরা আমি যা খাই আমার সাথে তা আরো বেশি খায় আমি চিন্তা করলাম গেছি 15 দিনের মধ্যে একটু ভালো হইতে পারে কিনা যাই দিয়ে যেমন আবার পুরো ঢাইলে দিছি ঢাইতে পরে তুই খাইলেন তো কয় পিস খাবি নিয়ে যা আর বাকিগুলো রেখে যা আমরা খাই আমরা খাইতেছি তখন কি করলাম হলো আমি চিন্তা করলাম যে যা পাইছি যে অসুবিধা কি তা আমি তো ঢাকা থেকে নিয়োগ করে কিন্তু ভালো হয়েছে মুদা ওই জায়গায় যাবার দেখে মানে আর কিছু মনে নেই আমার ওখানে 15 দিন ছিলাম 15 দিনে আমি মনে প্রায় 25,000 টাকার মতো আবার খাইছি কিন্তু তাদের টাকা তারপরে আমি বন্ধুরা আবার ফোন টোন দিয়ে আমি এগুলো কিচ্ছু জানাই না ওই মেয়ের সাথে কিন্তু কথা ওই দিয়েছে যা বড় বোন বিয়ে করার কথা ছিল তারপরে ঢাকা এলাম যেদিন তারপরে দিনই ওই মেয়েটা ফোন দিলাম বললাম তুমি এই জায়গায় এই বাসায় আসো তো মেয়েটা বলতেছে না আমি আসবো না তো মেয়েটা আমার কাছে একটা সিম চাইছিল তো ওর ওই সিমে বলে মাসে ডিস্টার্ব করে আমার একটা সিম দিও আমার এই কথা বলছিল আমি ওগুলো কি আমার কাছে তো অনেকগুলো সিম তো একটা নিয়ে যাও আসো তাইলে সিমের কথা বলে মেয়েটা ওই বাসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মেয়েটা রাজি হয় না তারপর আমি জোর করে এবারে মেয়েটা আমার সিমটা মিলাম দিয়ে কইছে আপনার বড় ভাই সিমটা কিন্তু আমি জোর করে আমার সাথে গাছটা বললাম গাছটা ভালো করলাম না কথা বলে চলে গেল আমার কথা হলো যে আমার তো দেবে ইচ্ছে ছিল এটা পাইছি তুই যা রাগ কর না কিছু দেখা গেছে না ওইটা ওইটা শেষ এরপর থেকে আনবন মানে তারপর থেকে আর কোনো মেয়ের সাথে আমার ইয়ে হয় না রিলেশন
এটা লাস্ট কবে হয়েছে আপনার যদি হিসাবের জায়গা থেকে বলি তাহলে এটা নাম্বার শুনলেও মানে গা ঘিনঘিন করার মতো একটা অবস্থা ও আর এতগুলো মেয়ের সঙ্গে আপনি এভাবে জড়িয়েছেন আপনি ইয়াবাও নিয়েছেন কি বলবো মানে কেন আসলেন আজকে এই ঘটনাগুলো অনেক কি হয়তো বা চিনতে পারবেন আপনার বউ সে তো জানে না যে আজকের এই এই ধরনের ঘটনা আপনার লাইফে জানে
আমার অনেক কিছু জানো না কিন্তু আমি ওই যে ইয়াবা খাই এটা বাইরে খাইতে খাইতে অন্য জ্ঞান বা অনেক কিছু
এখানে ঘরে খেতে বলে
এখানে ঘরে খেতে
না ঠিক আছে সেটা নয় আপনাকে সে ভালোবেসে এটা করেছে যদিও এটাও এক ধরনের অপরাধ কিন্তু আজকে যে ঘটনাগুলো আপনি কনফেস করলেন এটা যদি আপনার ওয়াইফ জানে কি অবস্থা দাঁড়াবে
না সে দুটো মেয়ে কথা জানে কিন্তু এতগুলো মেয়ে কথা জানে
কতগুলো মেয়ে টোটাল
মানে মেয়ে হবে প্রেম করছে প্রায় 14-15
এটা তো প্রেম ছিল না এগুলো ট্র্যাপ ছিল
আর যেগুলো ছোট সে 6টা মেয়ে
মানে 6টা মেয়ে কি কনসিভ করেছে এবং বেবি অ্যাবর্শন
আমি তো ওই 2 নম্বরে যেসব মেয়ে ওইগুলি যা করতে গেলে প্রায় 100 রুপি দাম
ও আপনি আমাকে বলেন যে কেন করলেন মানুষের সাথে এইসব করে মানে আপনার কি মানে এটা ভালো লাগতো এই কারণে নাকি নেশার মতো ছিল
ওই সময় আমার একটা বিষয় ছিল যে আমার এটা মানে একটা নেশার মতো আমার এটা লাগবে বা দায়িত্ব হবে আমার এরকম একটা কিন্তু ওই সময় বুঝতাম না যে এগুলাতে কি হয় বা কি কিচ্ছু বুঝতাম না কিন্তু আমার নেশা প্রতিদিন আমার দায়িত্ব হবে ওই নেশাটা কাটাইছি কিন্তু এখন বর্তমান যে এবার নেশাটা এটা আমার মানে এমন একটা সিস্টেম আমি গত 4 দিন আগে 2 দিনে প্রায় 30 ইয়াবা খাইছি 2 দিনের মধ্যে
এখনো আপনি ইয়াবা নিচ্ছেন
ঠিক আছে তো এই
এই পয়সাটা সে কোথেকে
আমার তেমন টাকা লাগে না আমার বললাম না যে মানে যে লোকটা আমার প্রথম খাওয়াইছে
ওই মানে ওই আপনাকে
ওই আমারে মানে ওই টাকা দে ওর জন্য মানে ওর লোকজন আছে আর ওর জন্য নিয়ে আসছে তো ওইখান থেকে আমি আবার করে কি যে আমার তাহলে খাইতে দিয়ে দিই ঠিক আছে 50 শুনলে আমার কষ্ট হইতে দিই তাহলে আমি যাবো না যেসব আমি যে এলাকায় থাকি এলাকায় তুমি বাচ্চার কাছে আবার পাওয়া যায়
কোন এলাকায় এটা
উত্তরাই তো ছোট বাচ্চাদের কাছে পাওয়া যায় মানে ছোট বাচ্চারা অপিনলি হিসাবে মানে যত অপিনলি খায় আবার কেউ কিছু বলে না আর ওই এলাকা থেকে যখন পুলিশের জন্য ধরে তখন সবাই একবার ধরে কারণ আমার যে লোকে আমার জানা ওর বিশ্বাস ছিল আমি এখন পর্যন্ত পুলিশের সাথে ধরা পড়িনি আর ওই বহু ধরা পড়ছে আমার সাথে বাইরে ওরা ধরছে পুলিশ আমার ধরে না আমি চলাফেরা করতাম যে পুলিশের ডাকে জিগাইবো পুলিশে সন্দেহ করতে পারবো না, ওরকম ছিলেন চলাফেরা করতেন।
আপনি স্টিল ডেঞ্জারের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, এবং আপনি নিশ্চিত ভাবেই হয়তো আরেকটা বড় বিপদের মুখোমুখি হবেন। ইয়াবা কখনোই ভালো নেশা নয়, আপনি যেটা নিচ্ছেন এটা খুবই খুবই ক্ষতিকর, এবং ইয়াবা ব্যক্তি মানুষের কত বড় ক্ষতি করতে পারে সেটার উপর একটা আলাদা এপিসোড আমরা আমাদের জিবিএসবিতে করেছিলাম, যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন। এটা পুরোপুরি যেহেতু আজকের পুরো বিষয়টাই একটা অনৈতিক শারীরিক সম্পর্কের উপর, সেজন্যই বলছি ইয়াবা একটা সময় আপনার সেক্সুয়াল পাওয়ারকে পুরোপুরি ড্যামেজ করে দেয়। সুতরাং ছেলে যারা আছেন যারা ইয়াবা নেন, এবং মেয়ে যারা আছেন তাদেরকে বলবো যে প্রযোজন শক্তি যদি নষ্ট করতে না চান তাহলে এই ধরনের নেশা থেকে বিরত থাকুন। এটা যেটা করে যে পাওয়ারকে বুস্ট আপ করে, আমি যতটুকু জানি স্টাডি করে যতটুকু পেয়েছি যে আপনার শরীরে নর্মালি যে ক্ষমতা থাকার কথা সেটার ক্ষমতা 2-3 গুণ বাড়িয়ে দেয় এই ইয়াবাটা। তো কি হলো, যেটা আপনার নর্মালি ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টায় আপনি যে এনার্জিটা পাবেন সেটা যদি আপনি আধা ঘন্টায় পান তাহলে বাকি 3.5 ঘন্টা কি হবে, বাকি 3.5 ঘন্টা আপনি অচল হবেন। তো এক্স্যাক্টলি মানুষের শরীরের শক্তিটাকে কিছুক্ষণের জন্য এটা বুস্ট আপ করে, আপনার অনেক ভালো ফিল হবে, কারণ আপনার শরীরে ব্লাডটা তখন অনেক বেশি দ্রুত চলাচল করে। এর পরবর্তীতে যখন এটা নর্মাল পজিশনে চলে আসে তখন কিন্তু আপনার অবস্থাটা খারাপ হয়ে যায়, এবং যে কারণে এই ইয়াবাটা নেওয়াটা একেবারেই উচিত না। এবং এটা আপনারা জানেন যে আমি এরকম হিস্ট্রিতেও পেয়েছি যে কোনো এক বিশ্বযুদ্ধের সময়, প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্টিকুলারলি কোন এক দেশের সোলজারদের জন্য এটা ব্যবহার করা হয়েছিল, যাতে তারা বেশি জাগতে পারে, বেশি বেশি ফাইট করতে পারে, যুদ্ধ করতে পারে। এবং এটা এখন বিভিন্ন পথ ঘুরে আমাদের ইয়াং জেনারেশনের অনেক ছেলেমেয়ের হাতে, এবং এই ইয়াবা গাঁজা এগুলো ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, এগুলো আপনারা জানেন। তারপরেও আপনারা অনেকেই করবেন এবং অনুষ্ঠানটা শুনছেন, যারা অনেকেই আছে ইয়াবা খান এবং তারা অনুষ্ঠানটা শোনার পরেও খাবেন। আসলে মানুষ ধাক্কা না খাওয়া পর্যন্ত টনক নড়ে না, যে ধাক্কাটা খেয়েছে ও, এবং যে কারণে আজকেও যে বিসবিতে এসছে। কিছু বলতে চান যারা এই ধরনের সম্পর্কের মধ্যে আছে, অনৈতিক সম্পর্কের মধ্যে, তাদের কিছু বলতে চান ছোট করে?
আমি এতটুকু বলতে চাই যে আমি যখন বিয়ে করার আগে বা যখন ন্যাং ছিলাম তখন মেয়েদের সাথে রিলেশন ছিল, তখন তোর ইয়াবা খাইতো না, কোন এসব খাইতো না, তখন আমি যে অবস্থা ছিলাম। এখন আমার ওই আগের অবস্থা কি এরকম পর্যায়ে যে আমি যেকোনো মতো হয়তো নাই হয়ে যাবো বা ওদা হয়ে যাবো বা পুলিশে ধরে নিয়ে যাবো, আমার লাইফটা শেষ। মানে আমার এখন মানে চতুর্পাশে যেমন অন্ধকার, মানে আলোর যে পথ আমি এখন দেখি না। তবে আমি একটা কথা বলতে চাইছিলাম থেকে, যারা মেয়েদের নেশা আছেন এটা ভুলেও যাবেন না, আর যারা ইয়াবা খান তাদের কাছে অনুরোধ যে ইয়াবাটা আর খাবেন না আজকের পর থেকে, যদিও খেয়ে যাবেন তারা আর খাবেন না কোনোদিন।
আপনি পারবেন নিজেকে কন্ট্রোল করতে? আপনি যে অন্যকে উপদেশ দিচ্ছেন,
আমি আজকে 2 দিন খাই না,
2 দিন কোনো ঘটনাই না,
2 দিন খাই না, এই জন্যই আমি একটা দিন না খেয়ে থাকতে পারতাম না।
ঠিক আছে, আমরা বিশ্বাস রাখতে চাই, মানুষের উপর বিশ্বাস রাখতে, 2 দিন থেকে আপনার পুরো জীবনটাই এরকম চলুক, আপনি কখনোই ইয়াবার কাছে না যান, আমরা বিশ্বাস করতে চাই। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের সাগরের জীবনের অপ্রিয় সত্য, এবং আগামী সপ্তাহে যিনি আমাদের এখানে গেস্ট হিসেবে আসতে চান তাকে আমরা ভোটের মুখোমুখি দাঁড় করাচ্ছি। আপনারা কি মনে করেন, এই ছেলেটি জিবিএসবির মঞ্চে আগামী সপ্তাহে বসতে পারে নাকি পারে না? প্লিজ ভোট আস। প্রথমে যেটা করবেন, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। সবকিছু আপনাদের উপরে, নোর পার্সেন্টেজ বেশি হলে আমরা তাকে অবশ্যই নিয়ে আসবো না। চলুন আমরা ফোন কলটি শুনি।
আমার নাম মোহাম্মদ আলম। আমি আমার ছোটবেলা থেকে মা নিজের মায়ের কাছে মায়ের অবহেলার কারণে আমি অপরাধ জগতে ছোটবেলা থেকে পা বাড়াইছিলাম। তো ওখান থেকে আমি অপরাধ জগৎ ছেড়ে ভালো পথে চলে আসছি, চেষ্টা করেছি বলে ভালো পথে আসতে পেরেছি। তবে এই জন্য দায়ী ছিল আমার মা বাবা আর আমার ফ্যামিলির অনেক আত্মীয় স্বজন, আমার ফুফা ফুফি সবাই এর সাথে জড়িত ছিল, কিন্তু ছোটবেলা থেকে ওরা আমাকে অপরাধ জগতে ঠেলে দিয়েছিল। এই বিষয়ে আমি আমার জীবনের সত্য ঘটনাগুলো সবার সামনে বলতে চাই।
ভোট দিতে হবে যেভাবে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি, সাইনিং অফ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী রবিবার ঠিক রাত 11টায় ABC রেডিও FM 89.2। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে।
আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.